fear. The real fear with us.
আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের 96 নং এপিসোডের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাকিব আদনান ভাই। ওনার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচপিবি উপজেলার খাগবাগুড়ি গ্রামে। উনি 2015 সাল থেকে ভূত এফএম শুনছেন, এরপর থেকে আমার ঘটনাগুলো উনি ক্রমাগত শুনে যাচ্ছেন, এগুলো আমাদেরকে জানিয়েছেন। মূলত উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যে ঘটনার রেশ এখন পর্যন্ত চলছে। চলুন মূল ঘটনাতে চলে যাই। সাল 1987, তখন ওনার বাবার বয়স 29। সেনাবাহিনীতে তিনি চাকরি করতেন। উনি 15 দিন ছুটি পান। ওই সময় উনি যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। যশোর ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে উনি পাঁচবিবিতে এসে পৌঁছান। সরাসরি যশোর থেকে এসেছিলেন না ভেঙে ভেঙে এসেছিলেন, এটি অবশ্য আমাকে জানার নাই। তো যাই হোক, উনি পাঁচবিবি আসেন। তো উনি পাঁচবিবি এসে পৌঁছে রাত প্রায় 1টা বাজে এটা দেখেন। তো স্টেশন থেকে বাসার দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। উনি যখন ট্রেন থেকে নামেন, উনি দেখেন স্টেশনে স্টেশন মাস্টার সহ আরো দুজন ছিলেন। তো ওনারা আবার এই সাকিব আদনান ভাইয়ের বাবাকে চিনতেন। তো স্টেশন মাস্টার সাহেব বললেন যে ভাই, অনেক রাত হয়ে গেছে, এখন আর বাসায় যাওয়ার দরকার নাই, কালকে সকালে যান। আর এখন তো গরমকাল, খুব তাড়াতাড়ি তো ফজরের আজান দিয়ে দেবে, তাড়াতাড়ি সকাল হয়ে যাবে, তো আসেন আমরা বসে গল্প গুজব করি। কিন্তু এই সাকিব আদনান ভাইয়ের বাবা উনি বললেন যে না, আমার মায়ের জন্য তো মনটা খুব খারাপ লাগছে, আমি বাসায় মানে বাসায় যাব, আমার দেরি সহ্য হচ্ছে না, মাকে দেখার জন্য আমার মনটা খুব উতলা হয়ে আছে। তো যেহেতু মায়ের কথা বললেন, স্টেশন মাস্টার সাহেব উনি আর অনুরোধ করলেন না, তাকে বললেন ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, কোনো সমস্যা যদি মনে হয় সাথে সাথে আবার স্টেশনে চলে আসেন, আমরা আসি। তো ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে সাকিব আদনান ভাইয়ের বাবা উনি হাঁটা শুরু করলেন। এই সাকিব আদনান ভাইয়ের বাবা কিন্তু প্রচন্ড সাহসী, যেহেতু আর্মির চাকরি করতেন, দুর্গম এলাকাগুলোতে বিভিন্ন সময় ওনাকে যেতে হতো চাকরির সুবাদেই, যার কারণে ভয় জিনিসটা যে কি, এই জিনিসটা আসলে উনি ওইভাবে ফিল করতেন না। তো ওই স্টেশন মাস্টারদের সাথে কথাবার্তা বলে একটু চা খেয়েছেন, দেখা যাচ্ছে ওখানে 1 ঘন্টা চলে গেছে। তো উনি রাত 2টার দিকে ওই স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সাথে ছিল 2 সিগারেট, কাঁধে একটি ব্যাগ আর একটা লাইটার। তো উনি প্রায় 2 কিলোমিটারের মতো এসেছেন, তখন দেখলেন আশেপাশে একদম নীরব। এতক্ষণ তো টুকটাক ঘর বাড়ি একটু দূরে দূরে ছিল, কিন্তু এখন কোনো ঘর বাড়ি নাই এই রাস্তার আশেপাশে। আর 1987 সালের সেই কথা, তখন তো এরকম ঘনবসতি ছিল না গ্রাম অঞ্চলগুলোতে, আর ওই রাস্তাঘাটও ভালো ছিল না। ওখানে তো দিনের বেলা গরুর গাড়ি বা এই টাইপের জিনিস চলতো, আর রাতের বেলা তো এগুলো আসবে না, এটাই স্বাভাবিক। উনি এক পর্যায়ে ভাবলেন যে আমি কি স্টেশন থেকে চলে এসে ভুল করলাম কিনা, এত রাত্রে একা একা, আরো তো অনেকটা পথ পড়ে আছে। তো এ কথা ভাবতে ভাবতে তিনি আবার মনে মনে বলছেন যে প্রায় 1 কিলোমিটার রাস্তা তো চলে এসেছি, তাহলে বাসাই যাই। 1 কিলোমিটার বেশি রাস্তা উনি চলে এসেছেন, প্রায় 2 কিলোমিটার চলে এসেছেন আর কি। তো যাই হোক, মেইন সড়ক দিয়ে উনি হাঁটছেন, একটা পর্যায়ে আসার পর দুই পাশে জঙ্গল পড়ে, মানে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আর কি, আর ওই জায়গাটা তো আরো নীরব, আর রাতের বেলা নিশাচর বিভিন্ন পাখিগুলো রয়েছে, সেগুলো ডাকাডাকি করছে, পেঁচা ডাকছে। তো ওই জায়গাটা আরো বেশি ভয়ানক বলে মনে হচ্ছিল ওনার কাছে। উনি জানেন যে আরো প্রায় 1 কিলোমিটার সামনে একটি কবরস্থান রয়েছে, বিশাল এক কবরস্থান। তো উনি ওই জায়গা দিয়ে চলে আসেন, চলে আসার সময় ওইটুকুর মধ্যে কোনো ভয় হয় নাই, মানে ভয়ের কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু ওই জায়গাটা পার হয়ে আরো কিছুটা সামনে গিয়ে একটা বহু পুরনো আম গাছ আছে, এটা উনি জানতেন। তো উনি ওই আম গাছটার কাছাকাছি আসছেন, মানে তখনও একদম কাছাকাছি আসেন নাই, মনে হচ্ছিল ওই আম গাছের কোনো একটা ডালের সাথে কোনো একটা জিনিস ঝুলছে বাতাসে, কিছুটা ঘড়ির যেই আমরা পেন্ডুলাম বলি আগেকার আমলে যে ঘড়িগুলো ছিল, এপাশ ওপাশ দোলে, তো ওই রকম করে দুলছে। তো উনি চিন্তা করলেন হয়তো কোনো ডাল ভেঙে নিচে পড়ে যায় নাই কোনো কারণে, বাতাসে এরকম দোলাদুলি করছে। তো এই চিন্তা করে উনি সামনের দিকে এগিয়ে যান। উনি যখন কাছে আসেন তখন চাঁদের আলোতে স্পষ্টভাবে বুঝতে পারেন যে যেই জিনিসটা ঝুলেছিল এটা মূলত কোনো ডাল না, এটা 19 কি 20 বছর বয়সী কোনো একটা তরুণী মেয়ের ডেড বডি, যেই মেয়েটা আত্মহত্যা করেছে আর ওখানে ঝুলে আছে। এইটা দেখে তো ওনার বুক ধুক ধুক করে ওঠে, যতই উনি সাহসী হন না কেন, হঠাৎ করে এত রাতের বেলা এভাবে একটা ডেড বডি আম গাছের ডালে ঝুলছে, এটা তো ভয় লাগার মতোই কথা, তাই না? তো উনি যখন ওই ডেড বডির দিকে তাকিয়েছেন, উনি দেখতে পান ওই ডেড বডির চোখ বন্ধ, মুখটা কিছুটা খোলা, জিহ্বা ওরকম যে বেশি বের হয়ে আছে বিষয়টা এরকম না, যে খুব যে ভয়ঙ্কর দেখা যাচ্ছে বিষয়টা এরকম না আর কি। কিন্তু তারপরও একটা মেয়ে সুইসাইড করে ঝুলে আছে, এই দৃশ্যটাই তো খুব ভয়ানক। তো উনি চিন্তা করছেন যে আমি কি এখন এই লাশটা পাশ কাটিয়ে দৌড় দিব নাকি আবার স্টেশনের দিকে ফেরত যাব, 2 কিলোমিটারেরও বেশি পথ চলে এসেছি, এখন কি করব। এখন তো ফেরত যেতে গেলেও আবার প্রায় 2-2.5 কিলোমিটার আমাকে যেতে হবে, কিন্তু এখান থেকে যদি বাড়ির দিকে দৌড় দেই তাহলে আমি মোটামুটি 3.5 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যে আমি বাড়িতে পৌঁছে যেতে পারবো। কিন্তু উনি ওই লাশটা ক্রস করার মতো সাহসী পাচ্ছিলেন না। এরা ভাবতে ভাবতে ওনার শরীর দিয়ে ঘাম বেরিয়ে আসে, এমনিতে তো গরমকাল ছিল, কিন্তু উনি দর দর করে ঘেমে যাচ্ছিলেন, মানে উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। একটা পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে উনি দ্রুত এটাকে ক্রস করে বাড়ির দিকে চলে যাবেন। তো উনি যখন দৌড় দিয়েছেন, যখনই ওই লাশটা ক্রস করেছেন, হঠাৎ করে কেউ একজন বলে ওঠে, কিরে কই যাস? তো যখন এইরকম ভাবে কেউ কথা বলে উঠেছে, উনি আসলে ওখানে থমকে যান, মনে হচ্ছে ওনার শরীরটা একদম ফ্রিজ হয়ে গেছে, জমে বরফ হয়ে গেছে, উনি ওইখান থেকে আর নড়তেই পারছেন না। উনি তো সাহসী মানুষ ছিলেন, যার কারণে উনি ঘাটটা ঘুরিয়ে দেখার চেষ্টা করেছেন যে এই কথাটা কে বলল। উনি যখন ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়েছেন এবং মাথাটা একটু উঁচু করে দেখেছেন, উনি দেখেন যে একটু আগে যে মেয়েটাকে উনি ঝুলতে দেখেছিলেন তখন তো ওই রকম বিভৎস চেহারা উনি দেখেন নাই, কিন্তু এখন সেই চেহারাটাই অত্যন্ত বিভৎস আকারে দেখা যাচ্ছে। উনি দেখেন ওই মেয়েটির চোখ দুটো একটু আগে তো বন্ধ ছিল কিন্তু এখন খোলা, অনেক বড় হয়ে আছে এবং চোখটা পুরোটাই মনে হচ্ছে সাদা। আমরা অনেক সময় লাল টকটকে রক্তিম চোখ দেখি না, কিন্তু উনি ওরকম দেখেন না, উনি দেখেন চোখ দুটো সাদা, চোখের ভিতর কোনো মণি নাই, মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলছে এমন ভাবে সাদা, এবং চোখের ভিতর থেকে আলো বের হচ্ছে এবং মুখ থেকে জিহ্বাটা বের হয়ে নাই, জিহ্বাটা ভেতরেই আছে কিন্তু মুখ থেকে রক্ত পড়ছে। এবং ওই মেয়েটাই বলে উঠেছিল যে কিরে কই যাস। তো সাকিব আদনানের বাবা যখন উপর দিকে তাকিয়ে এই বিভৎস চেহারাটা দেখেছে, ওই সময় ওই যে ডেড বডিটা ওইটা বিভৎস এক হাসি দিয়েছে, তখন তো উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে। আসলে উনি কোন দিকে দৌড় দিয়েছেন ওনার খেয়াল নাই, কিন্তু উনি বাড়ির দিকে দৌড় দিয়েছিলেন আর কি, উল্টো পথে দৌড় দেন নাই, মানে স্টেশনের দিকে দৌড় দেন নাই। তো উনি কতক্ষণ দৌড়েছেন জানেন না, কিন্তু ওই যে বিশাল একটা কবরস্থানের কথা প্রিয় লিসেনার্স বলেছিলাম, উনি ওই কবরস্থানটার কাছে চলে আসেন। আর কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা স্বভাব ছিল, উনি কবরবাসীদেরকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম আহলুল কুবুর বলে। তো উনি কবরবাসীদেরকে সালাম দেন, সালাম দিয়ে উনি কবরস্থানটা একটু পাশ কাটিয়ে ওনার সাথে থাকা সিগারেটটা ধরিয়েছেন। উনি কিন্তু এতটা পথ হেঁটে এসেছেন, সিগারেট ধরার নেই, আর যে ভয় পেয়েছেন তখন সিগারেট ধরার নেই, মূলত কবরস্থানটা পার হয়ে এসে সিগারেটটা ধরিয়েছেন। তখন উনি দেখতে পান ওনার থেকে বিশ পঁচিশ হাত সামনে একজন বৃদ্ধ, চেহারা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে যাক ভালোই হলো, একজন বৃদ্ধ লোককে পাওয়া গেল। উনি পেছন থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম বলে। তো সালামের কোনো উত্তর নাই, ওই বৃদ্ধ তার মতো করে হেঁটে যাচ্ছে। এদিকে সাকিব আন্দান ভাইয়ের বাবা চিন্তা করেছেন যে তাড়াতাড়ি ওনার সাথে গিয়ে হাঁটা শুরু করি, একটু পেছনে আছি। তো উনি যতই হাঁটার চেষ্টা করেন ওই বৃদ্ধকে উনি ধরতে পারেন না, একটা পর্যায়ে উনি দৌড় দেন, দৌড় দিলেও তাকে দেখতে পান না। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, এটা আবার কোন সমস্যায় পড়লাম, এই লোকটাকে ধরতে পারি না কেন। উনি আবার চিন্তা করলেন যে আচ্ছা পিছন দিকে তাকিয়ে দেখি তো ওই বিভৎস ওই পিশাচিনীটা আবার আমার সাথে আসলো কিনা। এই পর্যন্ত উনি সাহস করে পেছন দিকে তাকান, কিন্তু পেছন দিকে তাকে কিছু দেখতে পান নাই। এরপরেই যখন উনি আবার সামনের দিকে ঘুরেছেন তখন ওই বৃদ্ধকে আর উনি দেখতে পান নাই। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বৃদ্ধ লোকটা কোথায় গেল। তখন উনি ভাবলেন নিশ্চয়ই এই বৃদ্ধ লোকটাও স্বাভাবিক কেউ ছিলেন না। যাই হোক, উনি ওইখান থেকে আবার দৌড় দেন। এইবার এক দৌড়ে উনি বাড়িতে চলে এসেছিলেন, যেহেতু আর্মির চাকরি করতেন দৌড় দিতে ওনার খুব বেশি সমস্যা হয়নি, দৌড়াদৌড়িতে তো ওনাদের অভ্যস্ততা আছেই। উনি বাড়িতে এসে জোরে জোরে চিৎকার করে আম্মা আম্মা বলে ডাকতে থাকেন, মানে সাকিব আদনান ভাইয়ের দাদিকে ডাকতে থাকেন। তখন উনি তো ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে যান, আর তখন 1987 সালে তো এরকম মোবাইল ফোনের ব্যবহার ছিল না, টেলিগ্রাম করতো বা চিঠি পাঠাতো। আর উনি যে ছুটিতে বাড়িতে আসবেন, হঠাৎ করে ছুটিটা পেয়ে যান আর কি, তো যার কারণে চিঠি লিখে আসতে পারেন নাই। ওনার মা রাতের বেলা তার ছেলের ডাক শুনে চমকে ওঠেন যে কি ব্যাপার, এত রাত্রে আমার ছেলে আসছে। দরজা খুলে ছেলেকে দেখে উনি খুবই খুশি হন এবং খুশিতে কান্না করে দেন। কিন্তু ওনার ছেলের এই অবস্থা উনি প্রথম দিকে বুঝতে পারেন নাই, কিন্তু পরে উনি বললেন যে বাবা তোর এই অবস্থা কেন। তখন এতটুকুই বলেছেন যে মা আমি খুব ভয় পাইছি। তো এই কথা শোনার পর ওনার মা ওই সময় হালকা গরম পানি করে ওনাকে গোসল করিয়ে দেন। এরপর যেই খাবারটা ছিল বাসায়, রাত্রেবেলা খাওয়ার পর যতটুকু ছিল আর কি, দ্রুত ওনাকে খাইয়ে দেন এবং বলেন বাবা তুই এখন ঘুমা, বিস্তারিত সকালে শুনব। তো সকালে ওঠার পর উনি ওনার আম্মাকে মানে সাকিব আদনান ভাইয়ের দাদিকে সব ঘটনা খুলে বলেন। তো সাকিব আদনান ভাইয়ের দাদি উনি যতটুকু নিজে ঝাড়ফুঁক করতেন বা পারতেন টুকটাক, এটা উনি করেন এবং ইমাম সাহেবকেও ডেকে নিয়ে আসেন, এলাকার ইমাম সাহেব, তিনিও ঝাড়ফুঁক করে দেন। তো এই সাকিব আদনান ভাইয়ের বাবা উনি 15 দিন ছুটি পেয়েছিলেন। একটা সমস্যা দেখা দিল কয়েকদিন পরে, সেটা হলো যে এমনিতে তো গরমকাল চলছিল, ওনাদের ছিল মাটির ঘর। তা এক রাত এমন একটা সমস্যা হয়, সেটা হলো যে উনি স্বপ্নে দেখেন যে কোনো একজন মহিলা, চেহারাটা খুব ভালো বোঝা যায় না, এসে বলছে যে তোকে আমি একটা গুপ্ত ধন দেব, ওই যে তোদের যে নদীর ধার রয়েছে তোদের বাড়ির কাছে, ওই নদীর ধারে কাছে একটা বাঁশ বাগান আছে, আগামীকাল রাতের বেলা তুই একা একা যাবি রাত 12টার পর, ওখানে একটা নিম গাছ আছে বাঁশ ঝাড়ের পাশে, ওই নিম গাছের কাছে আসবি তখন আমি তোকে এক কলস মোহর দেব, সোনার মোহর। তো এই জিনিসটা বলেন আর কি। তো এরপরে ওনার ঘুম ভেঙে যায়, উনি বিষয়টা নিছক স্বপ্ন মনে করে আবার ঘুমিয়েও যান। তো পরের দিন উনি আবার শুয়ে আছেন, প্রচন্ড গরম, তো ঘুম আসছিল না, হাত পাখা দিয়ে বাতাস করছিলেন উনি। হঠাৎ করে মনে হলো একটা বোটকা বিশ্রী গন্ধ ওনার নাকে এসে লাগলো। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা কোনো ইঁদুর বা টিকটিকি এগুলা মরে বাড়ির কোনো একটা কোনায় পড়ে আছে, সেখান থেকেই হঠাৎ করে গন্ধ বেরিয়েছে। কিন্তু এতক্ষণ লাগলো না, হঠাৎ করে এখন লাগলো। আবার চিন্তা করলেন হয়তোবা কোনো কুকুর বা বিড়াল মুখে করে এখানে নিয়ে আসছে রাতের বেলা, এ কারণেও হতে পারে। তো এই চিন্তা করছিলেন আর উনি হাত পাখা দিয়ে বাতাস করছিলেন, জানালা দিয়ে কিন্তু চাঁদের আলো ঘরে ঢুকছিল। হঠাৎ করে ওনার মনে হলো যে চাঁদের আলোটা মিলিয়ে গেল, তো মিলিয়ে যেতেই পারে, মেঘ এসে চাঁদকে ঢেকে দিতে পারে। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, বৃষ্টি টিষ্টি হবে নাকি? হলো তো ভালোই, তাহলে গরমটা একটু কমতো। তো আকাশে মেঘ হয়েছে কি না এটা দেখার জন্য উনি জানালার দিকে একটু মাথা বাড়িয়েছেন, দেখার জন্য যে আসলে চাঁদটা ঢেকে গেল কিসে। যখনই উনি মাথাটা বাড়িয়েছেন জানালার দিকে, তখন দেখেন এক বিভৎস দৃশ্য। আসলে চাঁদ মেঘে ঢেকে যায়নি, মূলত ওই জানালাটার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। উনি তাকিয়ে দেখেন যে একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে, তার মুখ খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো বোঝা যাচ্ছে, এবং ওই চোখ দুটো পুরোটাই সাদা এবং বড় বড়। আর এই সাকিব আদনান ভাইয়ের বাবার দিকে ওই অবয়বটা তাকিয়ে আছে। এটা দেখে তো উনি প্রচন্ড জোরে দেন এক চিৎকার। ওনার চিৎকারে সাকিব আদনান ভাইয়ের দাদি তো ঘুম থেকে উঠে যান, তো সাকিব আদনান ভাইয়ের যে চাচারা ছিল তারাও ঘুম থেকে উঠে যান। কি হয়েছে এসে জিজ্ঞেস করেন, বলেন যে এই সমস্যা, উনি এটা দেখেছেন। এরপর আবার ইমাম সাহেবকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। তো এই পুরো ঘটনা কিন্তু ওনার ছুটির ছয় দিনের মধ্যে ঘটেছিল। 15 দিন ছুটি থাকলেও উনি আর পুরো ছুটি কাটান নাই, উনি আবার ওনার কর্মস্থলে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন এবং উনি চলেও যান। তো এই সাকিব আদনান ভাইয়ের বাবা, উনি এই জাতিসংঘের মিশনের উদ্দেশ্যে 1990 সালে আফ্রিকা সহ আফ্রিকার বিভিন্ন দেশ যেমন আইভরি কোস্ট, মালি, এই দেশগুলোতে উনি কিন্তু মিশনে গিয়েছিলেন। উনি বিদেশের মাটিতেও নাকি ওই অবয়বটা বিভিন্ন সময় দেখেছেন, সেখানেও ওই অবয়বটা তার পিছু ছাড়েনি। উনি যতদিন চাকরি করেছেন বিভিন্ন সময় ওই অবয়বটাকে দেখেছেন, এখনো নাকি বিভিন্ন সময় হঠাৎ হঠাৎ, তবে খুব রেয়ার আর কি, মানে একদম রেগুলার তা না, হঠাৎ হঠাৎ এখনো ওই অবয়বটাকে উনি দেখতে পান। তবে অদ্ভুত ব্যাপার হলো, উনি কখনোই ভালো কোনো আলেমের কাছে গিয়ে বা হুজুরের কাছে গিয়ে রুকিয়া করার নাই। এই বিষয়টা দেখে আসলে উনি নিষ্কৃতি পাওয়ার সেভাবে চেষ্টা করেন নাই। ওই যে গ্রাম থেকে যতটুকু ঝাড়ফুঁক করা হয়েছিল অতটুকুই, উনি প্রচন্ড সাহসী একজন মানুষ, তো উনি এই সব বিষয় নিয়ে খুব একটা ঘাটাঘাটি করেন নাই, যে চলছে চলুক, উনি এগুলোতে খুব একটা বেশি ভয় পরবর্তীতে ওইভাবে আর পান নাই, যদিও বা এই বিষয়টা এখনো ঘটে চলছে। তো এটি ছিল ঘটনা। আসলে ওই জিনিসটা কেন সাকিব আদনান ভাইয়ের বাবার পেছনে এসে পড়েছিল, কেনই বা এত বছরেও ছাড়েনি পিছু, এটা জানা যায় না, যেহেতু উনি নিজেও এই বিষয়টা নিয়ে খুব একটা মানে এই বিষয়টা সমাধানের জন্য আগ্রহী উনি নন। এই কারণে হয়তো বিষয়টা অজ্ঞাতই রয়ে গেছে, এক রহস্যময় ব্যাপার হয়েও এখনো এটা টিকে আছে। ধন্যবাদ সাকিব আদনান ভাইকে আপনার বাবার সাথে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনি আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন, আর লিসেনারদেরকেও বলছি আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 96 নম্বর এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 96 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মনিরুল। ওনার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। গ্রামের নামটি সঙ্গত কারণে উনি উল্লেখ করেন নাই, তার পেছনে একটি কারণও রয়েছে। উনি জানিয়েছেন যে এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটি ঘটনা, আর যারা ব্ল্যাক ম্যাজিক করেছেন ওই পরিবারেরও সদস্য যারা আছেন তারাও নাকি আমাদের আসনান্দ হরর ওয়ার্ল্ড শুনে থাকেন, সঙ্গত কারণেই গ্রামের নামটি প্রকাশ করেন নাই। হয়তোবা এই ঘটনাটি ওই ফ্যামিলির লোকজনই শুধু বুঝতে পারবেন। চলুন মূল ঘটনাতে চলে যাই। তো আমাদের মনিরুল ভাই ঘটনা পাঠিয়েছেন এবং জানিয়েছেন ঘটনাটির সময়কাল 2007-08 সালের দিকে, মানে তখন থেকে ঘটনাটি শুরু। আর ঘটনাটি ঘটেছে ওনার বন্ধু মানিক এবং তার পরিবারের সাথে। এই যে ওনার বন্ধু মানিক, তার বাবা ওই এলাকার একজন কোরআনে হাফেজ এবং খুব ভালো একজন মানুষ ছিলেন, সকলে সম্মান করতেন তার কথায় বা তার আচরণে, কেউ কখনো কষ্ট পেয়েছেন এমন মানুষ আসলে খুঁজে পাওয়া দুষ্কর হবে। তো প্রথম সমস্যা মূলত তার সাথেই শুরু হয়েছিল। হঠাৎ করে তার শরীর খারাপ হতে থাকে। প্রথম দিকে পরিবারের সদস্যরা মনে করেছিলেন বিষয়টা খুব সাধারণ, কিন্তু ছয় সাত দিন হয়ে যায়, শরীর শুধু দুর্বল হচ্ছে তো হচ্ছে, আর ঠিক হয় না। তখন কিন্তু এই যে মানিক, সে বেশ ছোট। ওদিকে সিরাজগঞ্জের মোটামুটি অনেক পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত, তাদেরও তাঁত ছিল। তো তার বাবা অসুস্থ হওয়ার কারণে কাজ তো করতে পারতেন না, আর কাজের দায়ভার এসে পড়ে এই মানিকের মা এবং মানিকের উপরে। মানিক তো ছোট মানুষ ওই সময়, তারপরও বাধ্য হয়েই মূলত অপরিপক্ক বয়সেই এই তাঁত শিল্পের কাজে হাত দিতে হয় তার। দিন দিন তার বাবার শরীর আরো খারাপ হতে থাকে। সিরাজগঞ্জের যত ভালো ভালো ডাক্তার ছিল, বলা যায় সব ডাক্তার দেখানোই শেষ। সিরাজগঞ্জের বেশ নাম করা একটা হসপিটাল খাজা এনায়েতপুর মেডিকেল, সেখানেও তাকে ট্রিটমেন্ট করানো হয়, কিন্তু তার কোনো রোগ ধরা পড়ে না। ডাক্তাররা বলেন তার তো কোনো রোগ বোঝা যায় না, সাধারণ ওষুধ দেয় আর কি, সাধারণ ওষুধ সব ডাক্তারই দিয়েছে, দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এভাবে যাচ্ছে দিনের পর দিন। এক পর্যায়ে মানিকের দাদি এসে মানিকের মাকে বলে যে ডাক্তার তো অনেক দেখাইলাম, আমার ছেলেটার তো কোনো উন্নতি হচ্ছে না, চলো তো একটু ফকির কবিরাজ বা হুজুর দেখাই। তো ওনাদের পাশের গ্রামে একটা কবিরাজ ছিল, সবাই তাকে এক টাকার ফকির নামে চিনত, সে নাকি এক টাকা নিত। তো যাই হোক, যোগাযোগ করে মানিকের দাদি আর মানিকের মা ওই এক টাকার ফকিরের কাছে যান। তো অনেকক্ষণ বসে থাকার পর, অন্যান্য রোগী দেখার পর তাদের সিরিয়াল আসে, তো তারাও সবকিছু খুলে বলেন। তো ওই এক টাকার ফকির অনেক ভালো ছিলেন, যেহেতু এক টাকা নেন, বুঝতেই পারছেন ওরকম লোভ তো তার ভিতরে আসলে নাই। তো ওই এক টাকার ফকির বলেন যে আগামীকাল আপনাদের বাসায় আমি যাব, তাছাড়া এখানে বসে অনেক কথাই উল্টাপাল্টা বলা যাবে কিন্তু সমাধানটা করা যাবে না, এজন্য নির্দিষ্ট করে কোনো কিছু বলতে হলে আপনাদের বাসায় যাওয়াটা আমার জরুরি। আর যেহেতু হাফেজ সাহেবের কথা বলছেন, ওনাকে তো আমি চিনি, খুব ভালো মানুষ, এই জন্য আমি আপনাদের বাসায় যাব। এরপর মানিকের দাদি আর মানিকের আম্মা বাড়িতে ফেরত আসেন। তো ওই দিন থেকে শুরু হয় অন্য ঘটনা। বাসায় আসার পর ওনারা দেখতে পান এই যে হাফেজ সাহেব, মানে মানিকের আব্বা, উনি তার আম্মা মানে মানিকের দাদি আর মানিকের আম্মাকে কোনো কারণ ছাড়াই বিশ্রী ভাষায় গালিগালাজ করছেন, অথচ ওনার মুখ দিয়ে কখনো কটু কথা বের হয়েছে এমন নজির খুব একটা পাওয়া যায় না। আর গালিগালাজ তো উনি কখনো করেনই নাই, ছোটবেলা থেকেই উনি কখনো গালিগালাজ মানে করেন নাই বলে অনেকে বলে থাকেন আর কি। আর উনি এত অস্থির হয়ে গিয়েছিলেন যে কেউ ওনাকে ধরে রাখতে পারছিলেন না। একটা পর্যায়ে এই মানিকের দুই চাচা এসে তার বাবাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। তো এভাবে চলে যায় একদিন। পরের দিন সন্ধ্যায় ওই এক টাকার ফকির মানিকদের বাড়িতে আসেন। তো আসার পর এই যে মানিকের যিনি বড় চাচা, এই বড় চাচার বাড়ি যেদিকে, ওই দিকে তাকিয়ে থাকেন। তো এরপর মানিকদের বাসায় ঢোকে, ঢোকার পর দেখেন যে মানিকের আব্বা একদম স্বাভাবিক, দেখে মনেই হয় না যে গতকাল রাতে সে এমন ভয়ানক কিছু আচরণ করেছে। খুব স্বাভাবিকভাবে কথা বলছেন ওই ফকিরের সাথে, তার শারীরিক কি সমস্যা হয় না হয় এই বিষয়ে কথা বলছেন। তো অদ্ভুত ব্যাপার হল যে এই যে গতকাল রাতে মানিকের বাবা এই এত হই হট্টগোল করল, ক্ষিপ্ত হয়ে গেল, এরপরও কিন্তু তার বড় চাচার ছেলে, তারপর তার বড় চাচি একটা বারের জন্য তাদের বাড়িতে আসে নাই। আর বড় চাচা যদিও বা অনেক আগে মারা গিয়েছেন, অন্যান্য দুই চাচা ছিল, সেই দুই চাচাই এই হাফেজ সাহেবকে মানে মানিকের বাবাকে ওই সময় দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন নিহায়েত বাধ্য হয়ে, তা না হলে আরো ভয়ানক ঘটনা ঘটতে পারত। এই যে এক টাকার ফকির যিনি, উনি কি করেন যে এই মানিকের আম্মা এবং মানিকের দাদিকে নিয়ে একটা রুমে বসে সব ঘটনা খুলে বলেন, এবং এমন ঘটনা বলেন যে ঘটনা আসলে ওনারা বিশ্বাসই করতে পারেন না। তো ওই এক টাকার ফকির উনি বলেন যে আপনার ছেলের উপর কালো জাদু করা হয়েছে। মূলত এই কথাটা মানিকের দাদিকে উদ্দেশ্য করে বলছিলেন আর কি। তো উনি এটাও বলেন যে এটা অনেকদিন আগে থেকে করা হয়েছে, কিন্তু আপনার ছেলের কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ আপনার ছেলে সবসময় অজু অবস্থায় থাকত, মসজিদে যেত, নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত। পরে যখন দেখলো যে কোনো কাজ হচ্ছে না, একটা পর্যায়ে আপনার ছেলে যখন সেলুনে গিয়েছিল, ওই সেলুনে যাওয়ার পর কোনো একটা মাধ্যমে তার যখন চুল কেটেছিল, ওই চুল সংগ্রহ করেছিল কাউকে দিয়ে, আর তার পাঞ্জাবি থেকে একটু কাপড় কেটে নেওয়া হয়েছিল এবং সেটা দিয়ে একটা পাখির উপরে কালো জাদু করা হয়েছে। তো আপনাদের কপাল ভালো যে আল্লাহ আপনাদের সহায় আছেন, কারণ এই হাফেজ সাহেব খুব ভালো মানুষ। এই পাখিটাকে খুঁজে পেতে হবে, কিন্তু সবচাইতে ভালো খবর হচ্ছে এই পাখিটাকে খুঁজতে আপনাদেরকে আর আমাকে খুব একটা কষ্ট করতে হবে না। কারণ হচ্ছে এই পাখিটা আপনাদের বাড়ির পাশে যে খেজুর গাছটা রয়েছে, এই খেজুর গাছের উপরেই বসে আছে। ওই পাখিটা কোথাও যায় না, কোথাও গেলেও আবার এখানেই ফেরত আসে। আর এই পাখিটা যখন মারা যাবে, আপনার ছেলেও মারা যাবে। তো সত্যি ওনারা বাড়ি থেকে বের হয়ে খেজুর গাছের উপর একটা পাখি পান। তো ওই ফকির, যিনি ওই এক টাকার ফকির, উনি কিছু দোয়া পড়ে ওই পাখিটাকে ধরতে যান, কিন্তু পাখিটা উড়ে যায় না। উনি খুব ভালোভাবে পাখিটাকে ধরতে পারেন, কোলে করে আদর করে উনি ঘরে নিয়ে আসেন। আনার পর ওই পাখিটার উপর কিছু রুকিয়া প্রয়োগ করেন আর কি। এবং যেটা হয় সেটা হলো, পরবর্তীতে দেখা যায় যে পাখিটা, পাখির যে আচরণ, ছটফট করা, মানুষ দেখলে ভয় পাওয়া, ওই বিষয়টা তার মধ্যে চলে আসে। কিন্তু এতক্ষণ ওই পাখিটা মানুষ দেখে কোনো ভয় পাচ্ছে না, মানে একদম স্বাভাবিক ছিল। এরপর ওই পাখিটাকে উনি ছেড়ে দেন। তখন ওই এক টাকার ফকির বলেন যে আলহামদুলিল্লাহ ভয় কেটে গেছে, এখন হাফেজ সাহেব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। এরপর ওই এক টাকার ফকির বাড়ির সকলকে বলে দেন যে আপনাদের উপর যে কালো জাদু করেছে তার নাম ঠিকানা আমি বলতে পারবো না, কিন্তু মানিকের দাদি ওই এক টাকার ফকিরকে এমন ভাবে চেপে ধরেন কথার মার পেছে যে একটা পর্যায়ে ওই এক টাকার ফকির বলতে বাধ্য হয় যে কে এই কাজটা করেছে। তখন ওই এক টাকার ফকির বলে যে এই কাজটা করেছে এই মানিকের বড় চাচি, ওরাই এই ভয়ানক কালো জাদুটা করেছে। এখন সমাধান কি? তখন বলে দেন সমাধান একটাই, এইটার এই যে রুকিয়াটা করে এই হাফেজ সাহেবকে যে সুস্থ করা হয়েছে এই বিষয়টা তার জন্য বুঝতে না পারে, এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, কখনো কোনো অবস্থাতেই ওই বাড়ির দেয়া কোনো খাবার আপনারা খাবেন না, কোনোভাবেই না, কোনো অবস্থাতেই না, জীবন চলে গেলেও না, এটা খেয়াল রাখবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এগুলো বলে উনি চলে যান, ওনার হাদিয়া মাত্র এক টাকা। তো যাই হোক, এরপরে চলে যায় বেশ কিছু বছর, প্রায় 7-8 বছর চলে যায়, সবকিছু স্বাভাবিক। এদিকে কিন্তু এই যে ঘটনাগুলো, এগুলো তো মানুষ ভুলতেই বসেছে ওই বাড়ির লোকজন, কারণ কেউ তো আর মারা টারা যায় নাই, অসুস্থ হয়েছিল আল্লাহ সুস্থ করেছে, আর ওনারাও তো বিষয়টা চেপে গিয়েছেন। কারণ ওই কবিরাজ বলেছিলেন যে আমি বলবো কিন্তু তারা যেন বুঝতে না পারে এবং আপনারা তার উপর গিয়ে চড়াও হবেন না, এই শর্তে বলবো। তো ওই শর্ত যখন তারা মেনে নিয়েছেন তখনই ওই কবিরাজ বলেছিলেন আর কি। তো একটা ব্যাপার হলো, ওই যে মানিকের যে বড় চাচা, ওই বড় চাচার একটা ছোট্ট মেয়ে ছিল। এই মেয়েটাকে এই যে হাফেজ সাহেব, মানে মানিকের বাবা, তার নিজের মেয়ের মতো ভালোবাসত। ওই মেয়েটারও কখনো কোনো আবদার বা কোনো কিছু যদি প্রয়োজন হতো, তখন কিন্তু এই হাফেজ সাহেব মানে মানিকের আব্বা সেটা পূরণ করতেন, নিজের মেয়ের মতো ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। এখন ওই মেয়ের বিয়ে ঠিক হয়। এখন বিয়ে ঠিক হলে চাচার বাড়িতে তো দাওয়াত বা নেমন্তন্ন তো আসবেই, এটাই স্বাভাবিক। তো মানিকের বড় চাচার পরিবার থেকে মানিকের পরিবারকে বিয়ের দাওয়াত দেওয়া হয় এবং বলা হয় বিয়ের আয়োজন তো আরো 2 দিন আগে থেকে শুরু হবে, আর বিয়ের 2 দিন আগে, বিয়ের দিন এবং পরে আরো 2 দিন আপনারা বাড়িতে কেউ রান্নাবাড়া করবেন না, আমরা যা রান্না করব সেগুলোই খাবেন, কারণ আমাদের বাড়িতে তো অনেক গেস্ট আসবে, ভালো ভালো খাবার রান্না হবে, সুতরাং আপনাদের রান্নাবাড়া করার কোনো প্রয়োজন নেই। তো যেহেতু অনেকগুলো বছর চলে গেছে আর মানিকের চাচাতো বোনের বিয়ে, তো এই বিষয়টা আসলে তারা ভুলে গিয়েছিলেন যে ওই যে কবিরাজ এক টাকার ফকির, উনি ওই বাড়িতে কোনো খাবার খেতে নিষেধ করেছিলেন। আর এই নিষেধ ওনারা একদম ভুলে গিয়েছিলেন, কারণ চিন্তা করছে এত বছর হয়ে গেছে, এখন কি আর এসব বিষয় আছে নাকি? ওই নিষেধ ভুলে গিয়ে বিয়ে বাড়ির খাবার তারা বেশ হৈহুল্লোড় করে খেয়েছেন। আর ওই বাড়ির সদস্যরাও এমন কোন আচরণ করেন নাই যে আচরণ দেখলে সন্দেহ হতে পারে। তো যাই হোক, বিয়ের পরে দুদিন হয়ে গেছে, দুদিন পরে রাতের বেলা খাবার, ওই খাবারটাও ওই মানিকের বড় চাচির বাড়ি থেকে এসেছিল, তো ওই খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। ওই রাত থেকেই পরিবারের প্রত্যেকটা সদস্যের ভয়ানক পেটে ব্যথা শুরু হয়। এমন অবস্থা যে থাকতে না পেরে হসপিটালে ভর্তি হতে হয় সবাইকে, পরিবারের প্রত্যেকটা সদস্য হসপিটালে ভর্তি হয়েছিল। দুইটা দিন মোটামুটি স্বাভাবিক ছিল হসপিটালে, মানে আস্তে আস্তে ওনারা উন্নতির দিকে গিয়েছেন, একটু সুস্থ হওয়ার পর ওনারা সবাই আবার বাড়িতে ফেরত আসেন। তারপর এক সপ্তাহ ভালোই গিয়েছে, আবার শুরু হয় অন্যরকম একটি ঘটনা। শুরুতে আমরা বলেছিলাম যে ওনারা কিন্তু তাঁত শিল্পের সাথে জড়িত ছিলেন এবং তাদের ব্যবসা অন্যান্য যারা ব্যবসায়ী ছিলেন তাদের থেকে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো হঠাৎ করে তাদের ব্যবসা খারাপ যেতে থাকে, খারাপ যেতে যেতে এমন একটা অবস্থায় যায় যে তারা ঠিকমতো খাবারই খেতে পারে না, এমন একটা অর্থনৈতিক ক্রাইসিস শুরু হয়ে যায়। এদিকে পরিবারের চিন্তায় এই যে মানিক, এই মানিক ছেলেটা গাজীপুরে আসে একটা কাজ করতে, তাতে করে সে তার পরিবারকে কিছুটা হলেও সাপোর্ট দিতে পারে। মূলত তার মামার পরিচিত একটা ফ্যাক্টরি ছিল, সেখানেই সে কাজ পেয়ে যায় খুব সহজেই, ভালোই কাজ করছিল। হঠাৎ করে তাকে জানিয়ে দেওয়া হয় যে তোমাকে আর কাজ করতে হবে না, তোমার কাজ ভালো না। কিন্তু মানিক বলে যে তার কাজ অনেক ভালো, অন্যান্যদের থেকে তার কাজ ভালো, কিন্তু হঠাৎ করে কেন তাকে বাদ দেওয়া হলো এই বিষয়টা মানিক কিছুতেই বুঝতে পারে না। তার মামাকে বলা হয়, মামাও যখন এই বিষয়ে জিজ্ঞেস করতে গিয়েছিলেন বলা হয় যে তোমার ভাগিনার কাজ ভালো না, একে রাখা যাবে না। তো মামাও অবাক হয় যে এরকম তো আর কথা না, আমার ভাগিনার কাজ তো ভালো। তো যাই হোক, চাকরি হারানোর পর আবার নতুন করে কাজ খুঁজতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কোনো কাজ পায় না। দেখতে দেখতে এক মাস চলে যায়, তো কয়দিন আর এভাবে বসে থাকা যায়। তো একদিন সে চিন্তা করে যে আজকে বাড়িতে চলে যাব, তো ওই চিন্তা থেকে সে বাড়িতে রওনা দিয়েছিল গাজীপুর থেকে। তো বাড়ির যে পথ, ওই পথ দিয়ে সে হেঁটে যাচ্ছিল, রাত তখন 8টার মতো বাজে, মানে খুব যে গভীর রাত তা কিন্তু না, রাস্তা একদম ফাঁকা ছিল, ওই সময় মানুষ ছিল না। তো মানিকের হাতে একটা মোবাইল ফোন ছিল, তো ওই ফোন স্মার্টফোন, তো ওইটা দেখতে দেখতে সে বাড়ি যাচ্ছে। হুট করে কে যেন বলে ওঠে, এই মানিক এদিকে আয়। তো মানিক এই কথা শুনে মোবাইল ফোনটা হাত থেকে সরিয়ে পাশে তাকিয়ে দেখে একটা পাগল মাথা নিচের দিকে তাকিয়ে শুধু বলতেছে, হে মানিক এদিকে আয়। তো মানিক এই কথা আমলে নেয় না, চিন্তা করে এই পাগল কি বলে না বলে, তো এর কথা এখন শুনে ওর দিকে যাবো নাকি, পাগল যদি এবার আক্রমণ করে বসে, এই চিন্তা করছে সে, আবার হাঁটা শুরু করে। একটু পর আবার তাকে ডাকে, হে মানিক এদিকে আয়। তখন মানিক এবার ভয় পায় যে কি ব্যাপার, এই পাগল আমার নাম জানলো কিভাবে, যেহেতু সে বাড়ির কাছে চলে এসে চিন্তা করছে আশেপাশে কোনো পাগল হবে আর কি, হয়তো নাম জানলেও জানতে পারে, কিন্তু এই পাগলকে তো মানিক চেনে না, আগে কখনো দেখেও নাই এই এলাকায়, তাহলে সে তার নাম জানলো কিভাবে। সে ফোন চালানো বন্ধ করে ফোনটা পকেটে রেখে দ্রুত হাঁটা শুরু করে। একটু পর দেখে ওই পাগলটা তার সামনে চলে এসেছে এবং পাগলটা বলছে, কিরে তোকে না বললাম, ডাকলাম আসলি না, নিজের জামা কাপড়ই সামলাতে পারিস না, তো তুই নিজেকে সামলাবি কিভাবে, বাড়িতে যে পাঞ্জাবি রাখছিলি গিয়ে দেখ সে পাঞ্জাবিটা আছে কিনা বা ঠিকঠাক মতো আছে কিনা। তো এসব কথা শোনার পর ওই পাগলের কথা পাগল পাগলামি মনে করেই মানিক চলে আসে। তবে বাসায় আসার পর সে তার মাকে বলে যে, আচ্ছা আমার একটা পাঞ্জাবি ছিল বাসায় রেখে গেছিলাম, ওই পাঞ্জাবিটা আনো তো। তো মানিকের মা পাঞ্জাবিটা নিয়ে আসে, তখন মানিক ওই পাঞ্জাবিটা ভালো করে দেখ, মানে দেখা শুরু করে। তো একটা পর্যায়ে দেখা যায় যে পাঞ্জাবির একটা জায়গা থেকে পাঞ্জাবির একটা অংশ কেটে নেওয়া হয়েছে। মানিকের তখন আর বুঝতে বাকি থাকে না, এমনকি মানিকের মারও বুঝতে বাকি থাকে না যে ঘটনাটা কি হয়েছে। তখন মানিক আর মানিকের মা ওনারা আবার সেই এক টাকার ফকিরের কাছে যায়। এক টাকার ফকিরের বয়স তখন তো আর একটু বেশি হয়ে গেছে, কারণ 7-8 সালে গিয়েছিল, তখন উনি বৃদ্ধ ছিল, এরপর আরো বৃদ্ধ হয়ে গেছে। তখন এক টাকার ফকির মানিকের মাকে দেখে তো চিনতে পারে, তখন বলে যে আচ্ছা তোরা কি ওই বাড়ির কোনো খাবার টাবার খাইছিলি? তখন বলে হ্যাঁ, ওই যে ওই বাড়ির মেয়ের বিয়ে উপলক্ষে আমরা খাবার খাইছিলাম। এই কথা শোনার সাথে সাথে এক টাকার ফকির তো খুব রেগে যায়, বলে তোদেরকে বারবার বললাম ওই বাড়ির কোনো খাবার খাবি না, মরে গেলেও খাবি না, তারপর কেন আমার এই পরামর্শটা তোরা শুনলি না? এখন যে বিপদ তোরা বাঁধাইছিস, এইটার সমাধান কি হবে এটা আল্লাহ তালাই ভালো জানে। তোরা তো এখন প্রত্যেকেই মৃত্যু পথযাত্রী হয়ে গেছিস, এখন আমি কয়জনকে ভালো করার চেষ্টা করব, তারপরও দেখি, তোরা বাড়িতে যা, কাল আমি তোদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব। এরপর ওই এক টাকার ফকির তার সাথে থাকা জিন হাজির করে। জিন হাজির করার পর ওই জিন কিছু পরামর্শ দেয় এক টাকার ফকিরকে, এবং দিনের বেলা ওই এক টাকার ফকির ওই মানিকদের বাড়িতে গিয়েছিলেন, তো উনি শুধু জিনকে দেখতেন, অন্য কেউ দেখতে পেত না। ওই জিনটা ওই এক টাকার ফকিরকে যেই জায়গাগুলো দেখিয়েছিল, ওই এক টাকার ফকির নাকি ওই জায়গা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের জাদুর উপকরণ পেয়েছিলেন এবং সেই জিনিসগুলো ওখান থেকে তুলে ধ্বংস করে ফেলা হয়েছে। এবং এক টাকার ফকির বলেছিলেন যে এদের উপর ভয়ানক কালো জাদু করা হয়েছে, আর এই যে মানিক, এই মানিকের উপর বান মারা হয়েছে, খুব তাড়াতাড়ি ও মারা যাবে যদি দ্রুত চিকিৎসা শুরু না করা যায়। তো এক টাকার ফকির উনি দ্রুত চিকিৎসা শুরু করেছিলেন, উনি নাকি বানটা কেটেছিলেন, কিন্তু ওই এক টাকার ফকির বলেছিলেন মানিককে কোনো অবস্থাতে গ্রামে রাখা যাবে না, ও যদি গ্রামে থাকে ওকে মেরে ফেলবে। আর এই পরিবারের উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, দ্বিতীয়বার যদি আবারও কোনো ধরনের কোনো জাদুর কোনো ব্যাপার যদি ওদের পেটে চলে যায় তাহলে পরিবারের কেউ বাঁচবে না, সুতরাং খুব সাবধানে থাকতে হবে, আর মানিককে কোনোভাবে এখানে রাখা যাবে না। তখন পরিবার থেকে মানিককে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালানো হয়। তো দেখা গেল যে মানিকের সাথে যারা বিদেশে যাওয়ার জন্য একসাথে ভিসা প্রসেসিং শুরু করেছিল প্রত্যেকে চলে গিয়েছে, কিন্তু মানিক শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে আর যেতে পারে না। এমনও হয়েছে সে বিমানবন্দরে গিয়েছে, তার ফ্লাইট রেডি, তারপরও কোনো না কোনো ঝামেলায় মানিক আর যেতে পারেনি, এখনো এই অবস্থাতেই রয়েছে। তো মানিক এই মনিরুল ভাইকে বলেছিল যে ব্ল্যাক ম্যাজিক করলে যদি ইমান না চলে যেত তাহলে আমি আমার সব কাজ বাদ দিয়ে আমার ওই বড় চাচির উপরে ব্ল্যাক ম্যাজিক করতাম, কিন্তু যেহেতু ইমান চলে যাবে আমি ধৈর্য ধারণ করছি, আল্লাহর রহমতের অপেক্ষায় আছি। প্রিয় লিসেনার্স, ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা আমরা অনেকগুলোই বলেছি, কিছু কিছু ঘটনা শিক্ষণীয় হয়ে থাকে, সবসময় ভয়ের হয় না, আর এই ঘটনাটি হয়তোবা ভয়ের নয় কিন্তু শিক্ষণীয় ব্যাপার, সতর্ক থাকতে হবে আমাদেরকে। এটা ভুললে চলবে না যে বারবার যদি কোনো ব্যক্তিকে জাদুর উপকরণ খাইয়ে দেওয়া হয় একটা পর্যায়ে কিন্তু উনি মারা যাবেন, এটা নিশ্চিত, সুতরাং খুব সাবধান। যদি কারো কোনো খাবার নিয়ে সন্দেহ হয় তাহলে অবশ্যই 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 সূরা এখলাস, ফালাক এবং নাস এটা পড়ে ফু দিয়ে খাবেন। যদি এখলাস পড়ারও সময় না পান তাহলে সূরা ফালাক নাস অবশ্যই এই দুটো সূরা পড়ে ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহেন তো। ওটাই যদি কোনো জাদু প্রয়োগ করা হয়েও থাকে তাহলে সেটি ইনশাআল্লাহ কেটে যাবে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেই জিনিসটা না খাওয়ার, যদি ওই ধরনের কোনো সিচুয়েশনে পড়ে খেতেই হয় তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করে খাবেন ইনশাআল্লাহ, তাহলে কোনো সমস্যা হবে না। তো মানিকের জন্য শুভকামনা রইল, উনি সবর করছেন, আল্লাহর রহমতের অপেক্ষা আছেন, আল্লাহ ওনার উপর রহম করুন, ওনার এই বিপদটাকে আল্লাহ কাটিয়ে দিন। আর যেই পরিবার আমাদের এই ঘটনা শুনছেন তাদের জন্য আসলে আমার কোন নসিহত নেই, সোজা কথা। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, অন্যরকম একটি ঘটনা আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি। আমি আপনাদের হল ওয়ার্ল্ডের সকল লিসেনারকে একটি অনুরোধ করব, পুরো ঘটনাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর এটি শোনার পর বগুড়াতে যারা আছেন তারা এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। অন্যান্য লিসেনাররা হয়তো বা শুনবেন ভয় লাগবে, তবে বগুড়ার যারা লিসেনাররা আছেন তাদের কাছে কিন্তু ঘটনার শেষে আমি একটা অনুরোধ করব। চলুন ঘটনাতে যাব। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আহমেদ ভাই, উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আজমানে থাকেন। ওনার কিন্তু একাধিক ঘটনা আমরা ইতিমধ্যে প্রচার করেছি। গত 95 নম্বর এপিসোডেও কিন্তু ওনার দুইটি ঘটনা ছিল, 96 নং এপিসোডেও আমরা ঘটনা দেখেছি, এমনকি 97 নম্বর এপিসোডেও কিন্তু ওনার ঘটনা রয়েছে। উনি অনেক ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, এবং অনেক তথ্য সমৃদ্ধ ঘটনা, অনেক পুঙ্খানুপুঙ্খ বিবরণগুলো উনি দিয়ে থাকেন, যতটুকু উনি দিতে পারেন সর্বোচ্চ চেষ্টা করেন। চলুন এই রহস্যময় ঘটনাটি এখন শুরু করি। ঘটনাটি ঘটেছিল 2017 সালে। তখন এই যে আহমেদ ভাই, উনি রাস আল খাইমাতে থাকতেন, আর এই রাস আল খাইমার বরাইরাত নামক স্থানের আল গুব নামে একটি ঘটনা ঘটেছিল। আবারও বলছি, রাস আল খাইমার বরাইরাত নামক স্থানের আল গুব নামক গ্রামে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি মূলত যার সাথে ঘটে তিনি হচ্ছেন খলিল, তার নাম খলিল। ওনার বাড়ি বগুড়াতে, কিন্তু বগুড়ার কোন জায়গায় ওনার বাড়ি এই জিনিসটা জানা যায়নি, বা আহমেদ ভাই এই জিনিসটা আসলে জানতে পারেননি, তবে বগুড়াতে বাড়ি এতটুকু নিশ্চিত করেছেন। উনি সংযুক্ত আরব আমিরাতে এসেছিলেন ফ্রি ভিসায়। ফ্রি ভিসা মানে হচ্ছে উনি নির্দিষ্ট কোনো কাজে অ্যাসাইনড না হয়ে এসেছিলেন, উনি ওনার মন মতো ইচ্ছা মতো যখন যে কাজটি উনি করতে পারেন সেটি করতে পারবেন, এরকম আর কি। এই ভিসার একটা প্রসেস, এই ভিসাগুলো খুব কম পাওয়া যায়। যারা এই ভিসা পান তাদের ইনকামও খুব ভালো থাকে, অনেকেই এই ভিসা পাওয়ার জন্য অনেক চেষ্টা তদবির করেন। তো যাই হোক, উনি ফ্রি ভিসায় এসে বিভিন্ন ধরনের কাজ করতেন। উনি ওই আল গুব নামক ওই গ্রামে থাকতেন। তো একটা জায়গায় তিনটা ছোট ছোট রুম ছিল, এই রুমগুলোর থেকে একটা থেকে আরেকটা কিন্তু দূরত্ব ছিল, মানে দূরত্ব বলতে একদম লাগোয়া না, মানে কিছুটা গ্যাপ ছিল। একটা রুমে কয়েকজন আরবি ভাষাভাষী লোক থাকতেন, আর একটা রুমে আব্দুর রহমান নামে একজন থাকতেন। এই আব্দুর রহমান হচ্ছে এই আহমেদ ভাইয়ের ফুপাতো ভাই, আর আহমেদ ভাইয়ের বাড়ি হলো নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবদুল্লাহপুর গ্রামে। এটা তো আমরা আগেও বলেছি, লিসেনার্স আপনাদের হয়তো মনে আছে। তো মূলত এই ঘটনাটি উনি ওনার ফুপাতো ভাই আব্দুর রহমানের কাছ থেকে ডিটেলসে শুনেছিলেন। ঘটনাটি এই খলিল ভাইকে কেন্দ্র করে, এই খলিল ভাই যেহেতু উনি বিভিন্ন ধরনের কাজই করতেন, বিভিন্ন কাজে উনি বাইরে যেতেন, খুব ভালো উপার্জন করতেন। 2017 সালে উনি 5,000-6,000 দিরহামও কিন্তু উনি উপার্জন করতেন, এটা কিন্তু বেশ ভালো টাকাই বলতে হবে বাংলাদেশি টাকায়। তো বেশ ভালোই চলছিল ওনার। তো একদিন কি হয় যে উনি রাতের বেলা বাড়িতে ফিরেছেন, ফিরে সবার সাথে খুব বাজে আচরণ করছেন, বিশ্রী ভাষায় গালিগালাজ করছেন। ওই যে আরবি ভাষাভাষী যারা আছেন লোকাল তাদের সাথেও খারাপ আচরণ করছেন, তো অন্য রুমে আব্দুর রহমান ভাই ছিল তার সাথে খারাপ আচরণ করছেন। তো এই জিনিসটা দেখার পর সকলে খুব অবাক হয় যে কি ব্যাপার, খলিল ভাই এরকম করছে কেন, ওনার আচার আচরণ তো এরকম না। তখন এই যে আব্দুর রহমান ভাই, উনি আবার কি করতেন, উনি কিন্তু স্থানীয় একটা মসজিদে ইমামতি করতেন। তো উনি তো বেশ দোয়া কালাম জানতেন, আর খলিল ভাইকে দেখার পর ওনার সন্দেহ লাগে যে কি ব্যাপার, কি হলো, কোনো জিন দ্বারা কোনো আক্রান্ত হয়নি তো খলিল ভাই? তো ওনার হাব ভাবে মনে হচ্ছিল উনি জিনের প্রভাবে এরকমটা করছেন। তো উনি যেই রুকিয়ার পদ্ধতিগুলো জানতেন সেটা যখন খলিল ভাইয়ের উপর উনি অ্যাপ্লাই করেন, তখন আস্তে আস্তে খলিল ভাই স্বাভাবিক হতে শুরু করেন, এবং একটা পর্যায়ে উনি পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়ে যান। এতক্ষণ যে উনি কি আচরণ করছিলেন এটা ওনার আসলে সেন্সে ছিল না। তো খলিল ভাইকে অন্যরা জিজ্ঞেস করে, বিশেষ করে এই আব্দুর রহমান ভাই জিজ্ঞেস করেন যে ভাই কি হলো, এরকম আচরণ কেন করছিলেন? তো খলিল ভাই এতটুকু বলতে পারে যে উনি ফেরার সময় একটা জায়গায় গাড়ি থামিয়েছিলেন, গাড়ি থামানোর পর উনি কিছু শুকনো খাবার খান, এবং
খাবার খাওয়ার পর ওনার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, কিন্তু আশপাশে তো এরকম ওয়াশরুম ছিল না, তো একটু হালকা ওয়াশরুমের দরকার হয়েছিল। তিনি ওই যে গাছের ওখানে দাঁড়িয়েছিলেন, ওই গাছের ওখানেই একটা পাশে গিয়ে ফ্রেশ হন। এরপর ওনার মধ্যে কিছু অস্বাভাবিক অনুভূতি আসে, তারপর ওনার তেমন আর কিছু মনে নাই। উনি বাড়িতে ঢোকার পর এতক্ষণ যে কি আচরণ করেছেন উনি কিছু বলতে পারেন না। তখন উপস্থিত সবাই বুঝতে পারেন যে ওই গাছে নিশ্চয়ই কোনো জিন ছিল, ওখানে উনি নোংরা করার কারণে হয়তো বা জিনটা ক্ষিপ্ত হয়ে তার উপর প্রভাব বিস্তার করেছিল। যাই হোক, এরপরে কিন্তু সবকিছু স্বাভাবিকই ছিল, বেশ স্বাভাবিক। তো উনি মাঝে মাঝেই অন্যদেরকে বলতেন যে আমার কপিলের কাছে তখন পাসপোর্ট আছে, আমি বাড়িতে যাব, যে কোনো দিন বাড়িতে চলে যেতে পারি, তোমাদেরকে যদি কোনো কিছু নাও বলতে পারি, মনে কষ্ট রাখো না, ধরে নাও যে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। তো উনি বাড়িতে যাওয়ার জন্য টুকিটাকি জিনিসপত্র কিনছিলেন। তো এভাবে তিন চার দিন হয়ে যায়, সবাই ওনাকে দেখছিলেন। তো হঠাৎ করে এই খলিল ভাইকে পাঁচ ছয় দিন ধরে কেউ দেখে না। সকলে চিন্তা করেছে সে হয়তো বা তার কফিল বা তার মালিকের কাছ থেকে পাসপোর্টটা নিয়েছে, নিয়ে সে বাড়িতে চলে গেছে, যেহেতু আগে থেকেই সে সকলকে বলেছেন সে বাড়িতে যাবে আর বিদায়ও নিয়ে রেখেছিল। তাই এই বিষয়টা নিয়ে আসলে কেউ তেমন একটা ভাবে না। এর মধ্যে কি হয় যে দিনের বেলা তো লোকজন আসলে বাইরেই থাকতো, রাতের বেলা সবাই যাদের রুমে ফেরত আসত। তো ওই খলিল ভাইয়ের যে রুমটা, এই রুমটা থেকে বিশ্রী রকমের দুর্গন্ধ ভেসে আসতে শুরু করে। এখন অন্যরা চিন্তা করে যে খলিল ভাই তো একটা বিড়াল পালতেন, আর বিড়ালটা একটু অসুস্থও ছিল, হয়তোবা খলিল ভাই যখন চলে যান কোনো কারণে বিড়ালটা ওই রুমের মধ্যে আটকা পড়ে যায়, এবং এই কারণেই বিড়ালটা মারা গিয়েছে আর ওটাই পচে দুর্গন্ধ বের হচ্ছে। আর একটা ব্যাপার হলো যে ওখানে ছোট ছোট ঘর হলেও সেখানে কিন্তু এসি লাগানো থাকে, এরকম একটা মোটামুটি ওখানে তো প্রচণ্ড গরম থাকে, তো এসি ছাড়া থাকা তো খুব মুশকিল। আর এসি না থাকলেও ঘরটা মোটামুটি একটু আবদ্ধ থাকে, যাতে করে গরম হাওয়া সেখানে ঢুকতে না পারে, সূর্যের তাপ যেন সরাসরি ঢুকতে না পারে। এই জন্য ওই ঘরগুলো থেকে দুর্গন্ধ যদি অনেক হয়ও বাইরে অল্পই পাওয়া যায়। তো এভাবে দিন চলে যাচ্ছে, প্রায় এক মাস অতিবাহিত হয়ে যায়। তো সবাই চিন্তা করে খলিল ভাই সে বাড়িতে গেছে, আর খলিল ভাইকে নিয়েও কেউ কোনো খোঁজ খবর করে নাই। এক মাস পর থেকে শুরু হয় নতুন একটা ভয়ানক সমস্যা। ওই যে আব্দুর রহমান ভাই, উনি আসছিলেন মসজিদ থেকে এশার নামাজ পড়িয়ে, হঠাৎ করে উনি দেখতে পান যে ওনারা যেই বাড়িটাতে থাকতেন, এই যে তিন রুম বিশিষ্ট, ওই বাড়ি থেকে একটু দূরে একটা গাছের নিচে কেউ একজন বসে আছে। ভালো করে খেয়াল করে দেখেন যে এটা আর কেউ না, এটা খলিল ভাই। তো উনি দূর থেকে দেখে বলেন, আসসালামু আলাইকুম খলিল ভাই, আপনি কবে আসলেন? তো আব্দুর রহমান ভাই দেখে যে এই খলিল ভাই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আবার গাছের আড়ালে মিলিয়ে গেল। তো উনি আবার ওইদিকে এগিয়ে গিয়ে আর খলিল ভাইকে দেখেন না। তুই তো অবাক হয়ে যান, কি ব্যাপার, খলিল ভাই গেল আসলো, এরকম আচরণ কেন? তো উনি আর কাউকে কিছু বলেন নাই, উনি ওনার রুমে চলে আসছেন। পরের দিন একজন আরবি আর কি, মানে ওখানকার লোকাল লোক যারা আর একটা রুমে থাকতেন কয়েকজন, এদের মধ্যে একজন বলছে যে আচ্ছা এই যে খলিল, এই খলিলকে তো গত রাত্রে দেখলাম, দেখলাম কেমন যেন নাকি সুরে কান্নাকাটি করছে, ডাক দিলাম আসলো না, অন্যদিকে চলে গেল, ঘটনাটা কি? তখন আব্দুর রহমান ভাই মিলান যে কি ব্যাপার, খলিল ভাইকে তো আমিও দেখলাম, ডাক দিলাম চলে গেল। তো খলিল ভাইয়ের রুম কিন্তু বন্ধ, উনি তো রুম বন্ধ করে চলে গিয়েছেন, কারণ ওই রুমটা তো উনি ভাড়া নিয়েছেন আর কি, এমনটা না যে উনি বাংলাদেশে চলে গিয়েছেন আর আসবেন না সংযুক্ত আরব আমিরাতে, বিষয়টা এরকম না, উনি আবার আসবেন, এই জন্য উনি তো রুম যে ভাড়া তাই ভাড়াটা দিবেন, এই জন্য রুম আটকানো তার মতো করে। আর রুমটা তো এমনভাবে লক করা যেটা চাবি ওনার কাছে, অন্য কারো কাছে চাবি নাই, এই জন্য কেউ তার ভিতরে ঢোকে নাই। তো এখন প্রথম দিকে মনে করেছে যে খলিল ভাই আসছে, কিন্তু সবার সাথে একটু মজা করছে, কিন্তু মজা করার মানুষ কিন্তু উনি না, আবার মানে এইভাবে কারোর সাথে মজা করবে এরকমটা না। তো মানুষরা রাতের বেলা ভয় পেতে শুরু করে, পর থেকে দেখতো যে খলিল ভাই অদ্ভুত চেহারা নিয়ে হাজির হয়েছে, দরজা ঠকঠক করছে, কান্নাকাটি করছে। লোকজন দরজা খুলে দিত, দেখতো যে দরজা নক করেছে, কিন্তু দরজা খোলার পর খলিল ভাই বেশ দূরে দাঁড়িয়ে রয়েছে এবং উনি কান্নাকাটি করছে। তখন লোকজন এগিয়ে গেলে খলিল ভাই কোথায় যেন অন্ধকারে মিলিয়ে যেতেন। তো এইভাবে মানুষজন বিভিন্ন সময় খলিল ভাইকে বিভিন্ন অবস্থায় দেখতে থাকে, বিভিন্ন ভয়ানক অবস্থায় দেখতে থাকে। এমনও হয়েছে যে কেউ দেখেছে জানালার পাশে খলিল ভাই দাঁড়িয়ে আছে, জানালা খুলে দেখে যে রাতেবেলা খলিল ভাই দাঁড়িয়ে আছে ওখানে, এটা দেখে তো মানুষ ভয় পেয়েছে। তো এরকম কিন্তু হর হামেশাই, মানে এরপরে প্রথমে শুরু হয়েছিল গভীর রাত থেকে, এরপরে সন্ধ্যার পর থেকেই এই খলিল ভাই এই বাড়ির চারদিকে ঘুরে বেড়ায়, লোকজন কাছে গেলে সে অদৃশ্য হয়ে যায়, দূরে চলে যায়। তো এই ধরনের সমস্যা শুরু হয়ে যায়। তখন আব্দুর রহমান যিনি, উনি চিন্তা করছেন যে খলিল ভাই ওই যে একটা গাছের নিচে নোংরা করেছিল, এরপরে একটা জিন তার উপর প্রভাব বিস্তার করেছিল, হতে পারে খলিল ভাই বাড়িতে গেছে ওই জিনটা এসে এখানে ডিস্টার্ব করছে, এরকম চিন্তা করেছেন। তো উনি ওনার মতো করে দোয়া দুরুদ পড়েছেন, ওই আশেপাশের জায়গাগুলো বন্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু না, কোনো কিছুতে কোনো কাজ হয়নি। আর সবচাইতে বড় ভয়ানক যে ব্যাপারটা, সেটা হলো অনেকেই দিন দুপুরে এই খলিল ভাইকে দেখা শুরু করে। তো একটা মানুষ, সে বাংলাদেশে চলে গেছে, সে দিন দুপুরে এখন দেখা দিচ্ছে, আবার রাতের বেলাও সে ভয়ানকভাবে দেখা দিয়েছিল, লোকজন ভয় পেয়েছে, লোকজন এতটুকু বুঝতে পেরেছিল, শুরুর দিকে মনে করেছিল খলিল ভাই আসছে, কিন্তু পরে বুঝতে পেরেছে এটা খলিল ভাই না, এটা ভয়ানক কোনো কিছু। এদিকে সময় কেটে যায় আরো দুই মাস, তার মানে খলিল ভাই বাড়ি গিয়েছেন যখন মানুষ বুঝতে পেরেছে, এরপরে প্রায় তিন মাস অতিবাহিত হয়ে গেছে, এক মাস পর থেকে সমস্যা শুরু হয়েছিল। তো একদিন কি হয়েছে, এই খলিল ভাই যিনি কফিল মানে মালিক, উনি খুঁজতে খুঁজতে ওই জায়গাতে এসছেন। আসার পরে ওই বাড়ির লোকজনদেরকে জিজ্ঞেস করছেন যে খলিল কোথায়, তখন তারা বলছে যে খলিল তো আমরা জানি যে সে বাংলাদেশে চলে গেছে, আমরা তো এটাই জানি। তো ওই কফিল বলছে যে অসম্ভব, এটা হতেই পারে না, ওর পাসপোর্ট তো আমার কাছে, আর ওর টাকা পয়সা আমার কাছে, ও আমার কাছে টাকা নিয়ে যাবে না, ও তিন মাস ধরে আসে না, কি হলো না হলো আমি কোনো খোঁজ খবর পাই না, আমি তো চিন্তিত যে ওর কি হলো, ওর অসুবিধা হলেও তো আমাকে বলবে, তো ওর বিষয়ে তোমরা কি কিছু জানো, ওর টাকা পয়সা ওর পাসপোর্ট সব আমার কাছে এখন, এটা তো আমাকে বুঝাই দিতে হবে ওকে, ও যদি কাজ না করে আমাকে বুঝাই দিতে হবে। তখন সবাই খুব অবাক হয়। তখন এই আব্দুর রহমান ভাই বলে এবং অন্যান্য আশেপাশে যারা ছিল, যে তারা বলে যে আচ্ছা খলিল ভাই রুম থেকে যে দুর্গন্ধ আসছিল এটা কেন আসছিল, চলন্ত যাই সেই রুমের দিকে, কারণ এতদিন তো কেউ ওই রুমের আশেপাশে আসলে ঘাটাঘাটি করেনি। তখন মালিক বুঝতে পারে যে এখানে কোনো একটা ঝামেলা আছে, উনি দ্রুত পুলিশকে কল করেন। তো পুলিশ আসে, পুলিশের উপস্থিতিতেই ওই রুমের দরজা খোলা হয়, মোটামুটি ভেঙেই ফেলা হয় বলতে হবে আর কি। তো ওই রুমে ঢোকার পর এক ভয়ানক দৃশ্য দেখা যায়। রুমের একটা পাশে খলিল ভাইয়ের যেই বিড়াল, ওই বিড়ালটা মরে কঙ্কাল হয়ে পড়ে আছে, আর খলিল ভাই যে বিছানায় ঘুমাতেন ওই বিছানায় তার গায়ের উপর কম্বল ছিল, ওই কম্বলের নিচে খলিল ভাইয়ের লাশ, এই তিন মাসে পচে গলে কঙ্কাল হয়ে আছে ওই বিছানার উপরেই। তো এই দৃশ্য দেখার পর সকলেই তো ভয় পেয়ে যান, পুলিশ ডেড বডি নিয়ে যায়। এরপরে ওই যে কফিল খলিল ভাইয়ের টাকা পয়সা কিভাবে কি দিয়েছেন কি দেন নাই এই বিষয়ে কেউ কিছু জানতে পারে না, মানে বিশেষ করে এই আব্দুর রহমান ভাই জানতে পারেন নাই। আর ওখানকার একটা পত্রিকা গালফ নিউজ, এই গালফ নিউজে কিন্তু এই খলিল ভাইয়ের মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছিল। খলিল ভাই একজন সুস্থ স্বাভাবিক মানুষ, কিভাবে উনি রাতের বেলা মারা গেলেন, কেন মারা গেলেন, এই রহস্য আজও অমীমাংসিতই রয়ে গেছে। খলিল ভাইয়ের বাড়ির লোকজনও কোনো খোঁজ খবর নিয়েছিলেন কিনা এই বিষয়ে জানতে পারেন না, আর খলিল ভাইয়ের আত্মীয় স্বজনও আশেপাশে থাকতেন না, যার কারণে তার কোনো খোঁজ খবর কেউ নিতে আসেন নাই, বা আত্মীয় স্বজন কোনোভাবে খোঁজ খবর নিলেও এই বিষয়টা আব্দুর রহমান ভাই বা আশেপাশে যারা ছিলেন তারা জানতে পারেন নাই। তো আসলে খুবই রহস্যময় এক মৃত্যু, উনি আসলে কিভাবে মারা গেছেন, রাতের বেলা কোনো কিছু দেখে ভয় পেয়ে মারা গিয়েছেন, নাকি কেউ এসে তাকে মেরে ফেলেছে, এই বিষয়টা জানা যায়নি। তবে পোস্টমর্টেম করে এতটুকু জানা গিয়েছিল যে উনার মৃত্যুটা কেউ হত্যা করেছে এরকম তা না, কিন্তু কেন মারা গেল সুস্থ স্বাভাবিক মানুষ এই বিষয়টা জানা যায়নি। ওনার যে মোবাইল ফোনটা ছিল, এই মোবাইল ফোনটা পরবর্তীতে পুলিশ যখন সার্চ করেছিল ডিটেলস, ওটাকে আবার চার্জ লাগে, কারণ চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, দেখা গেল ওনার মোবাইলে 700টা কল উঠেছিল, 700টা কল, বিভিন্ন জন কল করেছিল, কেউ কল করে তাকে পেত না। তো এভাবেই খলিল ভাইয়ের মৃত্যু এক রহস্য রয়ে গেছে। রাস আল খাইমা কিন্তু বেশ একটা গ্রাম, একটা এলাকা বলতে হবে, আমাকে যেভাবে জানিয়েছেন এখন কিছুটা উন্নত হয়েছে, এবং রাস আল খাইমাতে অনেক ভয়ানক ঘটনা নাকি ঘটে, অনেক মানুষের সাথেই বিভিন্ন ভয়ের ঘটনা ঘটার অভিজ্ঞতা হয়েছে, এটা আহমেদ ভাই আমাদেরকে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, যে বিষয়টা এই ঘটনার শুরুতে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে খলিল ভাই, ওনার বাড়িতে বগুড়া ছিল, তো বগুড়ার তো অনেক লিসেনাররা আমাদের আছেন, কোথায় বাড়ি আমরা এটা জানতে পারিনি, কিভাবে ওনার ডেড বডি দেশে এসেছিল বা আদৌ এসেছিল কিনা আমরা জানতে পারি না। যদি খলিল ভাইয়ের সাথে কারো পরিচিত বা পরিচিতি কারো থেকে থাকে, তার সম্পর্কে যদি কারো মানে তার সম্পর্কে জানার আগ্রহ যদি কারো থেকে থাকে, ওনার কি হলো, আশা করছি আমাদের এই ভয়ঙ্কর ঘটনার মাধ্যম দিয়ে খলিল ভাইয়ের রহস্য আপনাদের সামনে পরিষ্কার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আহমেদ ভাইকে, আসলে একটা রহস্যের জট এই ঘটনার মাধ্যম দিয়ে খুলেছে, যারা হয়তো বা ওনার এলাকায় আছেন তারা শুনলে বুঝতে পারবেন। খলিল ভাইয়ের জন্য দোয়া রইল, জানি না উনি কি কারণে মারা গেছেন, তবে যদি ওই কারণে মারা গিয়ে থাকেন তাহলে আসলে কি বলবো, হাদিসে আছে যে গাছের নিচে আমরা যেন ময়লা না ফেলি, নোংরা না করি, ওয়াশরুম রিলেটেড কোনো কাজ না করি, এটা কিন্তু হাদিসে বর্ণিত আছে। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুক। আর একটা ব্যাপার হলো এই যে আহমেদ ভাইয়ের ফুফাতো ভাই আব্দুর রহমান, উনি খেয়াল করতেন এই যে খলিল ভাইয়ের অভাবে যেটা দেখতেন, ওটা মনে হয় যে তাকে কিছু বলার চেষ্টা করছে। একদিন বলেছিল যে তোরা আমার খোঁজ খবর নিলি না রে, আমি আর কি অবস্থা হলো, তোরা কেউ কোনো খোঁজ খবর নিলি না, এটা বলে নাকি মিলিয়ে যেত। তো এই আব্দুর রহমান ভাই উনি চিন্তা করেছেন হয়তোবা তার কারিম জিন হোক বা অন্য কোনো জিন হোক, হয়তোবা খলিল ভাইয়ের অভাবে এসে তাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করত, কিন্তু তারা সেটা বুঝতে পারেন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বিদেশে এইরকম মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আর আমরা যারা মাঝে মাঝে ট্রাভেল করার জন্য বা যে কোনো কারণে বিদেশে যাই, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। প্রত্যেকটা প্রবাসী ভাই, যারা শুধু বাংলাদেশের কথা বলবো তা না, অনেক দেশের প্রবাসী ভাইরাই বা বোনেরা কাজ করছেন, তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ সকলকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। তবে আরও একটি অনুরোধ করব, আপনারা যদি এই খলিল ভাই সম্পর্কে, বিশেষ করে বগুড়ার যারা আছেন, তারা যদি কোনো তথ্য আপনাদের জানা থাকে আমাদের গ্রুপে কিন্তু পোস্ট করতে পারেন। প্রিয় লিসেনার্স, 96 নম্বর এপিসোডের চতুর্থ ঘটনায় সকলকে স্বাগত জানাচ্ছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ হাসিবুর রহমান। ওনার বাড়ি লালমনিরহাট জেলার ফুলগাছ গ্রামে। উনি এর আগেও দুটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন এবং সেই দুটি ঘটনা প্রচারিত হয়েছে। তো উনি যে ঘটনাটি আমাদেরকে এই এপিসোডের জন্য পাঠিয়েছেন বা এই এপিসোডের জন্য যে ঘটনাটি আমরা সিলেক্ট করেছি, এই ঘটনাটি ঘটেছিল 2009 সালে ওনার নানা শ্বশুরের সাথে। তো ওনার নানা শ্বশুরের সাথে কথা বলতে বলতে এই ঘটনাটি উনি ওনার কাছ থেকে সংগ্রহ করেছিলেন। তো চলুন ঘটনাতে চলে যাই। ওনার নানা শ্বশুরের মাছ ধরার নেশা কিন্তু মারাত্মক এবং এখনও পর্যন্ত প্রচণ্ড কনকনে শীতের রাতেও উনি সারা রাত জেগে মাছ ধরেন। ওনাদের যেই বাড়িটা, ওই বাড়িটার কাছে একটি নদী রয়েছে, সেই নদীর নাম হচ্ছে ধরলা নদী। মূলত এই ধরলা নদীতেই ওনার নানা শ্বশুর মাছ ধরেন। উনি মূলত মাছ ধরতেন বড়শি বা ছিপ আর কারেন্ট জাল দিয়ে। ট্যাটা বা এই টাইপের জিনিস ওনার সাথে খুব একটা থাকতো না। তো এই নানা শ্বশুর যেদিন যেখানে মাছ ধরার জন্য জাল বড়শি পাতেন, তো ওইটার পাশেই ছিল একটি শ্মশান। যদিও বা উনি সেটা জানতেন, কিন্তু জানার পরে ওনার তেমন ভয় ডর ছিল না, কারণ উনি ছোটবেলা থেকেই এইভাবে মাছ ধরতে ধরতে খুবই অভ্যস্ত হয়ে গেছেন। আর টুকটাক ভয়ের ঘটনা যে ঘটে মাছ ধরার সময় এটাও কিন্তু উনি জানেন।
তো উনি ওই রাত্রে জাল পেতেছেন। সাধারণত জাল যদি উনি পাততেন তখন ওখানেই থাকতেন বা আশেপাশে সারা রাত থাকতেন। যদি দেখতেন যে মাছ অনেক পাওয়া গেছে, ওনার কাঙ্ক্ষিত যে পরিমাণ ওই পরিমাণে মাছ উনি পেয়েছেন, তখন আর সারা রাত থাকতেন না, উনি বাড়িতে চলে আসতেন ঘুমাতেন। তো উনি ওই শ্মশানের ওখানে তো জাল পেতেছেন, ওখানে একটা উঁচু ঢিবি আছে আর কি, ওটাই শ্মশান। তো ওখানে উনি বসেছিলেন, চিন্তা করেছেন যে কিছুক্ষণ বিশ্রাম করি, ঘন্টাখানেক পর আবার ওই জাল এবং বড়শিগুলো চেক করব। তো উনি বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছেন, তো হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তো আশেপাশে তাকিয়ে দেখেন যে বেশ চাঁদের আলো আছে। তো ওই সময় কিন্তু ভয়ানক কোনো কিছু উনি আবার আশেপাশে দেখেন না ওখানে শ্মশান হওয়ার পরেও। তো উনি কি করেছেন, ওনার ওই বড়শি যে এই জায়গাগুলোতে পেতেছেন এবং জাল ওগুলো চেক করছেন, দেখছেন যে বেশ অনেক মাছ পড়েছে। তো উনি চিন্তা করলেন যে পরিমাণ মাছ পড়েছে তাতে আমার সারা রাত কষ্ট করার কোনো দরকার নাই, মাছগুলো নিয়ে আর এই বড়শি জাল তুলে বাড়ির দিকে চলে যাই। তো নানা সেটাই করেছেন, সবকিছু গুটিয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওই শ্মশানের ওই অংশটুকু এটিও উনি পার হচ্ছিলেন, সবকিছু স্বাভাবিক ছিল, হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ আসে, কিরে আজকে তো অনেক মাছ পাইলি, আমাকে কিছু দে আমি খাই, আমাকে কিছু দিয়ে যাবি না। তখন এই নানা উনি চিন্তা করলেন যে এই ছেড়েছে, এই মাছ খেকো এই ভূতগুলো তো আমার পিছু নিয়েছে, কিন্তু এদেরকে যদি আমি আজকে মাছ দেই এরপরে প্রতিদিন আমার পিছু লাগবে, মাছ দেয়া যাবে না। তো উনি এই কথাগুলোর কোনো উত্তরই দিচ্ছে না, উনি সোজা হাঁটা ধরেছে ওনার বাড়ির পথ দিয়ে উনি যাচ্ছেন। তো বাড়ি থেকে বেশ তখনও একটু দূরেই আছেন, প্রায় 2 কিলোমিটার দূরে আছেন, হঠাৎ করে দেখেন এই পথ আগলে বিশাল কালো কুচকুচে একটা মহিষ দাঁড়িয়ে আছে, এবং স্বাভাবিক যে মহিষের উচ্চতা থাকে তার থেকেও প্রায় দ্বিগুণ উচ্চতার। আর এমন একটা জায়গা, ওই আশেপাশে কিন্তু কোনো ঘর বাড়ি নেই, রাস্তার দুপাশে শুধু ফসলি জমি। নানা আরো খেয়াল করেন মহিষের চোখগুলো আগুনের মতো লাল টকটকে। তো নানা চিন্তা করেছেন এটাকে কোনো আঘাত করা যাবে না, আঘাত করলে আবার পরে ঝামেলা হয়, এটাকে পাশ কাটিয়ে চলে যাই। আর নানা কি করেছেন, উনি ওনার মতো মনে মনে দোয়া দুরুদ করছেন আর ওই মহিষটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু যখনই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই মহিষটা বারবার পথ আগলে দাঁড়ায়। উনি মাঠের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, মাঠের মধ্যে নেমে, মানে রাস্তা থেকে মাঠে নেমে কিছুটা পথ হেঁটে আবার রাস্তায় উঠেছেন, দেখেন যে আবার ওই পথের উপরে সেটা বসে আছে, ওটা সরে না। এইভাবে অনেকক্ষণ ধরে নানাকে বিরক্ত করছে। তখন নানা উনি ওনার মেজাজটা হারিয়ে ফেলেন, উনি রাগে ওনার হাতে থাকা যে বড়শির ছিপ ছিল এর মধ্যে থেকে মোটা একটা ছিপ বের করেছেন এবং সেটা দিয়ে ওই মহিষটাকে বেধরক পিটাতে শুরু করেছেন, মানে ইচ্ছা মতো মার, যাকে বলে। তো এতগুলো মার দেওয়ার পরে ওই মহিষ খুব একটা বেশি নড়ে না। এইভাবে প্রায় 15-20 মিনিট ওই মহিষটাকে পিটিয়েছেন, ওই মহিষও তাকে আক্রমণ করে না। একটা সময় উনি দেখেন যে যখনই আবারও উনি ওই ছিপটা দিয়ে আঘাত করেছেন, আঘাত দেওয়ার সাথে সাথে মনে হলো এই আঘাতটা বাতাসে গিয়ে লাগলো, তার মানে হচ্ছে সাথে সাথে ওই মহিষরূপী অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। তো নানা চিন্তা করেন যে এটাকে উচিত শিক্ষা দেওয়া গেছে, এরপর ভবিষ্যতে আমার পিছু লাগবে না। উনি বাড়িতে চলে আসেন কোনো রকম ঝামেলা ছাড়াই, ওনার মাছ যেরকম ছিল সব স্বাভাবিক ছিল। তো এভাবে আরো বেশ কিছুদিন চলে যায়, উনি এর পরেও বেশ কয়েকবার মাছ ধরতে গিয়েছেন, কোথাও কোনো সমস্যা হয়নি, ওই ধরো নদীতে গিয়েছেন। তো একবার চিন্তা করলেন যে না, এবার আমি ওই শ্মশানের ওই দিকটাতে যাব না, মানে উনি কিন্তু এরপরে শ্মশানের ওই দিকটাতেও গিয়েছেন, কোনো সমস্যা হয়নি, একটু অন্য জায়গায় যাই। তো উনি যে কাজটা করেন যে জাল বড়শি এগুলো পেতে উনি একটু ডাঙাতে চলে আসেন, অনেকক্ষণ অপেক্ষা করেন, তারপর আবার যান। তো উনি ডাঙাতে বসে আছেন, হঠাৎ করে পানির মধ্যে কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছেন। তখন কি করেছেন, নানা পানির দিকে টর্চ লাইট মেরেছেন। নানা দেখতে পান যে বিশাল একটা বোয়াল মাছ, বিশাল বোয়াল বলতে ভুতুরে কোনো বোয়াল মাছ না, মানে স্বাভাবিক যে বোয়াল মাছগুলো মানুষ পায় বড় আকৃতির, ঠিক তেমনই। তখন নানা তো আর লোভ সামলাতে পারলেন না, আর ওনার কাছে তো টেটা ছিল না যে টেটা দিয়ে আঘাত করবেন, ওনাকে তো বসি দিয়ে সেটা ধরতে হবে। এখন ওই বোয়াল মাছ যদি বসির যে খাবার এটা না খায় তাহলে ধরবেন কিভাবে? উনি কিন্তু হাত দিয়ে মাছ ধরার খুব ভালো রেকর্ড গড়েছিলেন, উনি হাত দিয়ে খুব দক্ষতার সাথে মাছ ধরতে পারতেন, এই বিষয়ে ওনার একটা বেশ সুখ্যাতি ছিল এলাকায়। তো উনি চিন্তা করেছেন যে হাত দিয়ে এটাকে ধরব। উনি ওইটাকে ধরার জন্য পানিতে নেমে পড়েন, কিন্তু নামার পর ওইটাকে আর দেখেন না, কি আর করা, আবার উপরে চলে আসেন, অপেক্ষা করতে থাকেন যে দেখি বড়শিতে কতগুলো মাছ ধরা পড়ে। আর আফসোস করছিলেন, যাহারে ওটাকে ধরতে পারলাম না। এইভাবে প্রায় 20-25 মিনিট চলে যায়, হঠাৎ করে উনি আবার পানিতে শব্দ শুনতে পান। উনি টর্চ লাইট মেরে দেখেন যে ওই বোয়াল মাছটা আবার এসেছে, কিন্তু তার যেই বড়শির সিপগুলো ছিল ওটা থেকে একটু দূরে, মানে সে ওই বড়শির যেই খাবারটা ওটা খাচ্ছে না। তখন নানা চিন্তা করলেন যে এইবার একটা কাজ করব, ওই বোয়াল মাছের মাথা বরাবর টর্চ লাইটটা ধরবো, যাতে করে বেশি দূরে সরে যেতে না পারে, কারণ মাছের দিকে বা মাছের চোখে যদি আলো ফেলা যায় মাছ নাকি সহজে সরে যেতে পারে না। তো উনি ওই পদ্ধতিটা অবলম্বন করেছিলেন। তো এক হাত দিয়ে উনি টর্চ লাইটটা ধরেছেন, আর এক হাত উনি ফাঁকা রেখেছেন যাতে করে মাছটা ধরতে পারে, যদিও বা এক হাতে মাছ ধরাটা অনেক কঠিন ব্যাপার, তারপরেও কিন্তু ওনার খুব ভালো দক্ষতা ছিল এই বিষয়ে। তো উনি টর্চ লাইটটা এক হাতে ধরে, মানে বাম হাতে ধরেছেন, ডান হাতটা ফাঁকা, উনি নেমে গেছেন। উনি দেখেন যে উনি যখনই মাছটার কাছে যান মাছটা 3 হাত দূরে সরে যায়, মানে একটু যেখানে গভীর পানি ওইদিকে সরে যায়। তো উনিও লোভে লোভে ওইদিকে সরে যাচ্ছেন, উনি প্রায় বুক পানি পর্যন্ত চলে আসছেন। তখন আর ওই মাছটাকে আর দেখা যায় না, স্বাভাবিকভাবে দেখা যাবেও না, বেশ গভীর পানিতে চলে আসছেন। তখন ওর মনে হয় আরে আমি এতটা পথ চলে আসছি, এই বুক পানিতে তো এরকম মাছ ধরা যায় না, বড় জোর কোমর পানি হলে ধরা যায়। তো উনি চিন্তা করেন যে এই মাছটাকে আর ধরা যাবে না, এই মাছটা অনেক চালাক, যাই আমি ডাঙাতে উঠে যাই। তো উনি যখন আস্তে আস্তে ডাঙার দিকে উঠতে থাকেন, মনে হচ্ছে ওনার পায়ের শক্তি ওইভাবে উনি পাচ্ছেন না, মানে ওনার পা আস্তে আস্তে অসার হয়ে যাচ্ছে। তারপরে উনি অনেক কষ্টে কোমর পানি পর্যন্ত যেই না এসেছেন, তখনই উনি ফিল করেন কোনো কিছু ওনার দুই পা খামচে ধরে আছে, মনে হচ্ছে সেই জিনিসটারও মানুষের মতো 5টা আঙ্গুল রয়েছে দুই হাতে। তো উনি তো বুঝতে পেরেছেন যে সর্বনাশ, আমি তো বিশাল এক বিপদে পড়ে গেছি, এতদিন তো বিপদ হয় নাই, আজকে তো বড় ধরনের বিপদে পড়ে গেছি। উনি তো কোনো মতে ছুটে আসার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন না, কোমর পানিতে আসার কারণে না শরীরের শক্তিটা কিছুটা হলেও বেশি ছিল, উনি চেষ্টা করছেন। এদিকে এক হাতে টর্চ লাইট, তো উনি পানির দিকে মেরেছেন যে কোন জিনিসটা আমাকে টেনে ধরে, যেহেতু ওই জায়গাটা উনি মানে নড়াচড়া করেছেন, পানি কিছুটা ঘোলা হয়ে গেছে, ওই ঘোলা পানি হওয়ার কারণে তেমন একটা কিছু দেখতে পান নাই, তবে উনি ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছিলেন, আর জোরে জোরে দোয়া দরুদ পড়ছেন, কিন্তু মনে হচ্ছে যে ওই জিনিসটা আস্তে আস্তে গভীর পানির দিকে ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো উনিও অনেক চেষ্টা করছিলেন, একটা পর্যায়ে আল্লাহর অশেষ রহমতে উনি যখন হাঁটু পানি পর্যন্ত এসেছেন, তখন ওই জিনিসটা নানার পা ছেড়ে দেয়। তখন উনি দ্রুত ডাঙায় উঠে পড়েন, ডাঙায় উঠে পড়ার পর উনি চিন্তা করেন যাক বাঁচলাম এবারের মতো, খুব বড় ধরনের বিপদে পড়েছিলাম। উনি ওই বড়শির ছিপ জাল ওখানে রেখে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন যে বড় একটা বিপদে পড়ছি, তাড়াতাড়ি বাড়ি ফেরত যায়, এখানে থাকলে আরো বিপদ হতে পারে। আর উনি যে পানিতে নেমে আবার হাত দিয়ে ওই বড়শির ছিপগুলো তুলবেন, জাল তুলবেন, আর নামার সাহস হচ্ছিল না। উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন, প্রায় 1 কিলোমিটার ধু ধু বালি, মানে ওই সময়ে উনি যেই এলাকায় এসেছিলেন, সাধারণত উনি তো এই সাইডে কম আসেন, তো ওইখানে প্রায় 1 কিলোমিটার ধুধু বালু চর, ওটা পার হয়ে বাড়ির দিকে যেতে হয়। তো উনি হাঁটছেন, হঠাৎ করে উনি খেয়াল করেন ওনার সামনে একটা অবয়ব, চাঁদের আলো তো উনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, আর ওনার কাছে সময় টর্চ লাইটটা ছিল না, ওই ধস্তাধস্তিতে ওই পানির ওই ভেতরে যখন উনি ছিলেন তখন হাত থেকে ওটা পড়ে গিয়েছিল, উনি যে ডুব দিয়ে সেটা আবার তুলবেন এই সাহসটা ছিল না। তো যাই হোক, উনি চাঁদের আলোতে দেখতে পান যে এই অবয়বটা এইটা একদম বানরের মতো কিন্তু মুখটা মানুষের মতো, মানে একদম স্বাভাবিক মানুষের যে মুখ ওই রকম মুখ, কিন্তু বডিটা পুরোটাই বানরের মতো, লেজ আছে সবকিছু আছে, এবং এমন ভয়ঙ্কর দেখাচ্ছিল ওটাকে যে উনি ভাষায় প্রকাশ করতে পারছিলেন না, কারণ ওনার এত ভয় লাগছিল। ওই অভাবটা হঠাৎ করে বলে ওঠে, কিরে সেদিন তো আমাকে খুব মারলি, এখনো আমার শরীরে ব্যথা আছে, আয় আজকে আমি তোকে কিভাবে মারি তুই খালি দেখবি। এই বলে ওই জিনিসটা কি করে নানাকে আক্রমণ করে এবং নানাকে তুলে মারে এক আছার। ওখানে বালি থাকার কারণে প্রথম আছারে উনি খুব একটা বেশি ব্যথা না পেলেও পরবর্তীতে ওরা খুব ব্যথা লাগছিল, বারবার তুলে তুলে আছার মারছিল, কিন্তু নানা তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছিলেন না। উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছিলেন কিন্তু খুব একটা বেশি পারছিলেন না। এভাবে কতক্ষণ চলেছে ওনার ঠিক মনে নাই, উনি অনেক চিৎকার করছিলেন কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না। আর ওই জিনিসটার হাতে অনেক বড় বড় নখ ছিল, ধারালো নখ ছিল, সেটা দিয়ে নানার শরীরে প্রচন্ড আঁচড় দিচ্ছিল, একদম রক্তারক্তি অবস্থা। একটা পর্যায়ে নানা সেন্সলেস হয়ে যান, ওনার কিছু মনে নাই। সকালবেলা ওই দিক দিয়ে মানুষ যখন ফিরছিলেন বা যাচ্ছিলেন, নানাকে দেখে চিনতে পারেন, সবাই মিলে তাকে বাড়িতে পৌঁছে দেন। কিন্তু নানা কিন্তু আর স্বাভাবিক ছিলেন না, উনি পুরোপুরি প্যারালাইজড হয়ে যান, ওনার পুরো বডি প্যারালাইজড হয়ে যায়। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, আস্তে আস্তে উনি স্বাভাবিক হন। উনি ছয় মাস কোনো কথাই বলতে পারেন নাই, বোবারা যেভাবে শব্দ করে ঠিক ওইভাবে শব্দ করেছিলেন। অনেকে ধারণা করে নিয়েছিল তার পরিবারের সদস্যরা উনি আর বাঁচবেন না, অনেক দূর দূরান্তের আত্মীয় স্বজনরা ওনার শেষ দেখা দেখতে এসেছিলেন যে মারা যাবেন, শেষ দেখাটা দেখে আসি, এরকম ঘটনাও ঘটেছিল। তবে ছয় মাস এরকম খুব খারাপ অবস্থা থাকার পর আস্তে 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 উনি সুস্থ হন। মূলত সুস্থ হওয়ার পরেই এই পুরো ঘটনাটা উনি সকলকে বলতে পেরেছিলেন। নানার শরীরে এখনো সেই নখের আঁচড়ের দাগ আছে। উনি ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর কাছে দোয়া করি উনি আরো অনেক দিন বেঁচে থাকুন, সুস্থ থাকুন, এবং এর মধ্যে যদি আরো কোনো ঘটনা ওনার সাথে ঘটে তাহলে আমরা যেন সেই ঘটনাগুলো ওনার কাছ থেকে পাই। তবে আমরা চাই না যে ওনার সাথে এমন কোনো ভয়ের ঘটনা ঘটুক যার দ্বারা উনি ক্ষতিগ্রস্ত হন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, হাসিবুর রহমান ভাইকে। চমৎকার একটি ঘটনা, আমাদের গ্রামের সেই চিরাচরিত ঘটনার কথাই এই ঘটনাটি মনে করিয়ে দিচ্ছে। মাছ ধরতে গেলে যে ধরনের বিপদের মুখোমুখি আমাদের আত্মীয় স্বজনরা হয়ে থাকেন, এটি তেমন একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটি লিসেনারদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে আপনাদের পাঠানো দশটি ঘটনা নিয়ে কিন্তু আমরা ভয়ের শিহরণ শিরোনামে বইটি প্রকাশ করেছিলাম এবার অমর একুশে বইমেলায়। বইমেলা শেষ হয়ে গেলেও আপনারা কিন্তু অনায়াসে রকমারি থেকে এই বইটি অর্ডার করতে পারবেন। তার জন্য গুগলে গিয়ে রকমারি লিখলেই দেখবেন রকমারির লিঙ্ক সামনে চলে এসেছে, আর সেই লিঙ্কে ঢোকার পর একটা সার্চ অপশন দেখতে পাবেন, সেখানে ভয়ের শিহরণ নামটি লিখলেই আপনারা প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হওয়া আমাদের এই বইটি সামনে দেখতে পাবেন, আর তখন বইটি অর্ডার করতে পারবেন। আপনাদের সকলের প্রিয় ঘটনা সংগ্রাহকদের ঘটনাবলী এই বইয়ে আমরা সন্নিবেশ করার চেষ্টা করেছি। অনেকেই পজিটিভ রিভিউ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। তো প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 96 নম্বর এপিসোডের পঞ্চম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন যিনি, তার নাম হচ্ছে আরাফ হাসান। ওনার বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। এটি ওনার পাঠানো প্রথম ঘটনা, আর এই ঘটনাটি উনি ওনার স্ত্রীর কাছ থেকে সংগ্রহ করেছিলেন। মূলত আফান্দ হরর ওয়ার্ল্ড শোনার প্রেক্ষাপটেই উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেন তার জানা কোনো ঘটনা আছে কিনা, তখন ওনার স্ত্রী এই ঘটনাটি তাকে বলেছিলেন। ঘটনাটার সময়কাল 1974 কি 75 সালে, এমন একটা সময় হবে আর কি। আর ঘটনার স্থান আমার যে জেলা রাজবাড়ি, এই রাজবাড়ি জেলার পাংশা থানার বিষয় সাউরাইল গ্রামে, মূলত এই গ্রামে ঘটনাটি ঘটেছিল। তো ঘটনাটি এই আরাফ হাসান ভাইয়ের স্ত্রী উনি শুনেছেন তার এক দাদির কাছ থেকে, সেই দাদির নাম হচ্ছে গুলবানু। আর ঘটনাটি ঘটেছে এই দাদির এক ফুফাতো ভাইয়ের ছেলের বউয়ের সাথে। দাদির ওই ফুফাতো ভাইয়ের নাম হচ্ছে সুলাইমান,
উনি পেশায় একজন কৃষক, আর তার ছেলের নাম হচ্ছে জাকির, সেও পেশায় একজন কৃষক। তো এই সুলাইমান দাদা অল্প কিছুদিন হয় তার ছেলেকে বিয়ে করিয়েছেন আর কি। তো নতুন বউ, গ্রামের তো সব কিছু আসলে চেনে না। তো ঘটনা যেদিন ঘটে, ওই দিন দুপুর বেলা এই সুলাইমান দাদা আর তার ছেলে মাঠে কাজ করছিলেন। তখন এই যে জাকির কাকার ওয়াইফ, এই দুজনের জন্য দুপুরের খাবার নিয়ে মাঠে যাচ্ছিলেন, যেটা হয় আর কি। সাধারণত গ্রামে আমরা দেখতে পারি যে দুপুর বেলা খাবার নিয়ে মাঠে দিয়ে আসে গ্রামের বউরা, বা বাড়িতে যদি অন্য কোনো সদস্য থাকে তারা মাঠে খাবার দিয়ে আসে। তো এই জাকির কাকার ওয়াইফের নাম হলো ঝর্ণা। তো এই ঝর্ণা কাকি যখন মাঠে যাচ্ছিলেন, তখন হঠাৎ উনি দেখতে পান যে একটা ক্ষেতের মধ্যে একটা অদ্ভুত পাখি, এমন ধরনের পাখি উনি আগে কখনো দেখেননি। গ্রামে তো অনেক ধরনের পাখি দেখা যায় মাঠে ঘাটে গাছে বনে জলে জঙ্গলে, তো উনি কখনো এটা দেখেন নাই। উনি কি করেছেন, কৌতূহলবশত ওই পাখিটির আরো কাছে গিয়েছেন। উনি দেখতে পান যে এই ঝর্ণা কাকিকে দেখে ওই পাখিটা নড়াচড়া করে ওড়ার চেষ্টা করলেও ঠিকভাবে উড়তে পারছে না। তো উনি কি করেছেন, ইচ্ছাকৃত ভাবে ওই পাখিটাকে পা দিয়ে সজোরে একটা লাথি দিয়েছেন, এবং লাথি খাওয়ার পর ওই পাখিটা খুব ব্যথা পেয়েছে এবং তার মতো করে সে শব্দ করছিল। আর আরেকটা ব্যাপার ঘটে যে ওই লাথি খেয়ে পাখিটির একটি পালক ছিঁড়ে যায়, পাখিটা ছটফট করতে থাকে আর শব্দ করতে থাকে। তো ওনার তো দেরি হয়ে যাচ্ছিল, উনি এই পাখির দিকে আর মনোযোগ না দিয়ে দ্রুত উনি মাঠের দিকে চলে যাচ্ছিলেন ওনার হাজবেন্ড এবং শ্বশুরের জন্য খাবার নিয়ে। তো ওনার হাজবেন্ড আর ওনার শ্বশুর তো মাঠে কাজ করছিলেন। তো ওনার শ্বশুর এই ঝর্ণা কাকে দেখে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার মা, তোমার চেহারা এত লাল হয়ে গেছে কেন? তখন এই ঝর্ণা কাকি বলছেন যে, ও কিছু না আব্বা, মনে হয় রোদের জন্য এরকমটা হয়েছে। কিন্তু এই যে ওনার শ্বশুর, মানে ঝর্ণা কাকির শ্বশুর, উনি চিন্তা করছেন যে রোদে লাল হতে পারে ঠিক আছে, কিন্তু বেশ অদ্ভুত রকমের লাল হয়ে গেছে তার চেহারা। তো এই বিষয়টা নিয়ে উনি আর খুব বেশি মাথা ঘামান নাই, স্বাভাবিকভাবে ওনারা দুজন খাবার খেয়েছেন। খাবার খাওয়া শেষে যেই পাত্রগুলো ছিল এগুলো নিয়ে আবার ওই ঝর্ণা কাকি বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। তো উনি যে পথ দিয়ে যাচ্ছিলেন, বিশেষ করে ওই যে ক্ষেত, যে ক্ষেতে পাখিটা পড়েছিল, ওখানে আসার পর উনি ওই পাখিটাকে দেখতে পান নাই, কিন্তু গ্রামের এক মহিলাকে উনি দেখতে পান। মহিলা সম্পর্কে ওনার কাকি হতো। তো উনি জিজ্ঞেস করেন যে, কাকি আপনি এখানে কি করেন এই দুপুর বেলা? তখন ওই কাকি বলে যে, আমি শাপলা তুলতে আসছি। গ্রামে সাধারণত ক্ষেতের পাশে বিল থাকে, তো সেখানে শাপলা ফোটে। তো ওই কাকি ওই বিল থেকে শাপলা তুলতে এসেছে বলে ওই ঝর্ণা কাকিকে বলেন। তো ঝর্ণা কাকিকে বলেন, এই ঝর্ণা তুই চল আমার সাথে শাপলা তুলে আনি। এই ঝর্ণা কাকি আবার একটু অবাক হন, কারণ এই কাকি কখনোই ওনাকে তুই তুকারি করে কথা বলেন নাই, হঠাৎ করে তুই তুই করে বলছেন। গ্রামে অবশ্য এরকম অনেকে বলেন, তো উনি এই বিষয়টা নিয়ে খুব মানে কিছু মনে করেন না আর কি। তো বলেন, ঝর্ণা কাকি বলেন, আচ্ছা চলেন যাই। তো ঝর্ণা কাকি উনি পেছন পেছন হাঁটছিলেন, আর ওই কাকি আগে আগে হাঁটছিলেন। তো ঝর্ণা কাকি খেয়াল করেন যে উনি যতই হাঁটার চেষ্টা করেন দ্রুত ওই কাকিকে উনি ধরতে পারছেন না আরকি। অল্প কিছুক্ষণের মধ্যেই ওই বিলের কাছে উনি চলে আসেন। এদিকে কি হয়, ওই গ্রামেরই এক চাচা, উনি ওই বিলে গিয়েছিলেন কোন একটা কাজে। তো উনি যখন ওই বিলের কাছাকাছি চলে এসেছেন, হঠাৎ উনি একটা গোঙানির শব্দ পান। উনি চিন্তা করেন, কি ব্যাপার, এই গোঙানির শব্দ কোথায় হয় এই ভর দুপুর বেলা? তো উনি এটা দেখার জন্য একটু উঁকি ঝুঁকি মারতে থাকেন কোন দিক থেকে শব্দটা আসে। তো উনি দেখতে পান একটা মানুষ পুরো কাদাতে মাখামাখি, এটাকে পুরুষ মানুষ না মহিলা মানুষ দূর থেকে বোঝা যাচ্ছে না। তো ওইখান থেকে আওয়াজটা আসে, উনি তো এটা দেখে বেশ ভয় পেয়ে যান, উনি তো জোরে চিৎকার করতে থাকেন। ওই আশেপাশের ক্ষেতগুলোতে যারা কৃষকরা কাজ করছিলেন, তো তারা ওই চিৎকার শুনে ছুটে আসে। তো সবাই কাছে যান, গিয়ে দেখতে পান যে একজন মানুষ একদম বিলে কাদা মানে কাদাতে মাখামাখি হয়ে আছেন। তখন ওনারা সবাই মিলে বুঝতে পারেন দেখেই যে এইটা একজন মহিলা, কিন্তু চেহারা দেখে বোঝা যাচ্ছে না, কারণ মুখে তো মুখের একদম কাদা কাদা লেপটে আছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে না। তো ওনারা ধরাধরি করে বিলের পাশে একটা বাড়িতে নিয়ে যান তাকে। তো পরিষ্কার করে দেখতে পান যে এটা আর কেউ না, একটা ঝর্ণা কাকি। যখন অন্যরা দেখেছেন যে ইনি হচ্ছে ঝর্ণা কাকি, এই গ্রামেরই বউ। তখন ওনারা তো তাকে চিনেছেন, দ্রুত তাদেরকে খবর পাঠিয়েছেন। এদিকে সুলাইমান দাদা, তারপরে এই জাকির চাচা, তাদেরকে খবর পাঠানো হয়েছে। ওনারা তো মাঠ থেকে দৌড়ে ওখানে আসছেন যে কি হলো হঠাৎ করে ওই বাড়িতে। মানে আসার পর তারা এই ঝর্ণা কাকিকে নিজের বাসায় নিয়ে যান। এরপর হুজুর ডাকা হয়। হুজুর কাকিকে খুব ভালো করে দেখে উনি চোখে মুখে কিছু পানি ছিটিয়ে দেন। ঝর্ণা কাকি বারবার সেন্স হারিয়ে যাচ্ছিলেন আর কি। তো হুজুর যখন আসেন তখনও উনি সেন্সলেস অবস্থায় ছিলেন। তো হুজুর পানি কলা দিয়ে জ্ঞান ফেরান আর কি। তো হুজুর কাকিকে জিজ্ঞেস করা ছিল হয়েছিল কাকি, তখন কাকি বললেন যে উনি যখন ফিরছিলেন তখন ওই যে পাশের বাসার যে কাকি, ওই কাকিকে উনি দেখেছিলেন, সে সাপটা তোলার কথা বলে ওই বিলের ধারে নিয়ে যায়। আর বিলের কাছাকাছি যখন চলে আসে তখন দেখেন ওই কাকির চেহারা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এবং একটা পর্যায়ে উনি একটা দানবের আকৃতি নিয়েছেন আর হঠাৎ করে ওনার উপর আক্রমণ করেছেন। এরপরে ওনার কিছু মনে নাই। ওই হুজুর এটা শোনার পর উনি মাগরিবের নামাজের পরে আসবেন বলে ওখান থেকে চলে যান। আর বিষয়টা কিভাবে ঘটেছে এটা উনি জানার চেষ্টা করবেন ওনার জিনের মাধ্যমে। যথারীতি মাগরিবের নামাজের পর হুজুর বাসায় আসেন এবং হুজুর বলেন ওই ঝর্ণা কাকি দুপুরবেলা যে পাখিটাকে লাথি মেরেছিল ওটা আসলে একটা জিনের ছেলে ছিল, সে ওখানে খেলা করছিল, হঠাৎ করে তার হাতে ব্যথা পেয়েছিল যে এই কারণে সে উঠতে পারছিল না, কিন্তু ওই সময় কাকি ওদিক দিয়ে গিয়েছে এবং ওইটাকে দেখে ফেলার কারণে ও সে তার রূপ পরিবর্তন করে অদৃশ্য হতে পারছিল না। আর কাকি কি করেছে, সে কোনো ধরনের কোনো সহানুভূতি না দেখিয়ে ওই পাখিটির শরীরে সজোরে মেরেছে লাথি। এতে করে ওই জিনের ছেলে যেই হাতে ব্যথা পেয়েছিল ওই হাতটায় গিয়ে ওই লাথি লেগেছে, এতে করে ওই হাতটা এমনভাবে ভেঙে গিয়েছে যে ওইটার আর কোনো চিকিৎসা নেই। মূলত এই কারণে এই জিন যে বাচ্চাটা এর বাবা ক্ষিপ্ত হয়েছে। আর পরবর্তীতে এই যে পাশের বাড়ির এক কাকি রূপ ধরে ওখানে সে অবস্থান করছিল, যে জানতো যে ঝর্ণা কাকি এদিক দিয়ে ফিরবে, তখনই মূলত ভুলিয়ে ভালিয়ে ওই বিলের দিকে নিয়ে যায়। তো ঝর্ণা কাকিকে মেরেই ফেলতো, কিন্তু ওই সময় যে আরেকজন চাচা উনি বিলের ওই জায়গাটাতে চলে আসার কারণে পারে নাই। আর তাছাড়া দিনের বেলা ছিল, দিনের বেলা জিনদের শক্তি অতটা থাকে না, এই কারণে সে চড়াও হলেও খুব বেশি আসলে প্রভাব ঝর্ণা কাকির উপর বিস্তার করতে পারেন না। তো যাই হোক, যেটা হয় হুজুর রুকিয়ার মাধ্যমে জিনটাকে কাকির উপর হাজির করেন এবং জিনটাকে জিজ্ঞেস করেন যে তুমি কেন তাকে মেরে ফেলতে গেলা, তোমার ছেলেকে তো সে মেরে ফেলে নাই। তখন জিনটাকে জিন মানে সবাইকে বলে যে সে ইচ্ছাকৃতভাবে ওই পাখিটাকে আঘাত করেছে, এটা তো তার করা উচিত হয়নি। আর আঘাত করার মাধ্যম দিয়ে তার ছেলের হাত স্থায়ীভাবে ভেঙে গেছে, মানে এটার কোনো চিকিৎসা নেই। আর ঝর্ণা কাকিকে বড় ধরনের ক্ষতি না করে সে যাবে না। তখন ওই হুজুর বলেন যে তুমি একটা কিছু নাও, ওরা তোমাকে দেবে এবং নিয়ে তুমি চলে যাও। একটা পর্যায়ে গিয়ে ওই জিনটা রাজি হয় এবং বলে যে একটা কালো ছাগল ওই বিলের মাঝখানে ছেড়ে দিতে হবে। এবং ওই জিন বলে এই পরিবারে এখন পর্যন্ত যারা আছে, মানে এখন যেমন ঝর্ণা কাকি, তার হাজবেন্ড, তার শ্বশুর, আরো যারা আছেন আর কি, এদের কোনো সে ক্ষতি করবে না, এই বলে সে চলে যায়। কিন্তু এই কথাটার মধ্যেই সবচাইতে বড় একটা ধূর্ততা ছিল ওই জিনের। তো এর কিছুদিন পর ঝর্ণা কাকির একটা পুত্র সন্তান হয়, সে ছেলেটা আস্তে আস্তে বড় হতে থাকে। এভাবে প্রায় 5-6 বছর হয়ে যায়। এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু সবাই ভুলেই গিয়েছে। একদিন কি হয়েছে, এই যে সুলাইমান দাদা, সুলাইমান দাদার সাথে এই ঝর্ণা কাকির যে ছেলেটা সে মাঠে গিয়েছিল, মাঠের আইল কাটছিল এই সুলাইমান দাদা আর তার নাতি পাশে খেলছিল। হঠাৎ করে সুলাইমান দাদা খেয়াল করলো তার নাতি তার পাশে নাই। উনি চিন্তা করলেন কি ব্যাপার, সন্ধ্যা লেগে গেল, হঠাৎ করে কোথায় গেল। উনি চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন কিন্তু কোথাও পাচ্ছিলেন না। হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান, সেটা হলো ওই মাঠের পাশে একটা ডোবা ছিল, ওই ডোবার ভেতর থেকে কিছু নড়াচড়ার শব্দ আসছে। উনি দৌড়ে ওদিকে যান, গিয়ে দেখেন ওনার নাতিটা একবার পানির উপরে উঠে আর একবার পানির নিচে চলে যাচ্ছে, মনে হচ্ছে কোন একটা অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। হঠাৎ করে মনে হলো যে একবার নিয়ে গেল আর উপরে উঠাচ্ছে না। উনি কিন্তু প্রথম 1-2 দেখেছে যে উঠাচ্ছে নামাচ্ছে, কিন্তু 3 যখন নিয়ে গেল আর উঠাচ্ছে না। উনি তো চিৎকার দিয়ে ওই ডোবার মধ্যে ঝাঁপিয়ে পড়েন। ওনার চিৎকারে আশেপাশে যারা ছিল ওই সময় সন্ধ্যার দিকে অনেকে চলে যাচ্ছিল, তারও চলে আসে, কিন্তু উনি ডুব দিয়ে খুঁজে পাচ্ছিলেন না। তো বেশ 5-7 মিনিট পর খুঁজে পাওয়া যায়, দেখা যায় যে পানির নিচে ওই বাচ্চাটার মাথা কাদার মধ্যে, মানে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে কাদার মধ্যে গেড়ে রেখেছিল। আর বাচ্চা মানুষ 5-6 মিনিটে তো আসলে পানির মধ্যে মারা যাবে, এবং হয়ও তাই বাচ্চাটা মারা যায়। বাড়িতে কান্নার রোল পড়ে যায়, বাচ্চাটার দাফন কাফন করানো হয়। ওই যে 5-6 বছর আগে যেই হুজুর এসেছিলেন ঝর্ণাকাকে ট্রিটমেন্টের জন্য, উনিও আসেন, উনি দাফন কাফন করেছিলেন, জানাজা পড়িয়েছিলেন। তো সব কথা শোনার পর ওই হুজুর এই সুলাইমান দাদাকে 2 দিন পরে আসতে বলেন যে আপনি আমার কাছে আসবেন, আমি দেখি এই বিষয়টা কেন হলো, এই বিষয়ে আমি জানব। তো সুলাইমান দাদা যান, যাওয়ার পরে হুজুর বলেন চলেন আপনাদের বাড়িতে যাবো আমি। তো সুলাইমান দাদাকে সাথে নিয়ে হুজুর বাড়িতে আসেন, ওই ঝর্ণা কাকিকে বলেন যে এখন আপনার উপর আমি জিন হাজির করবো, আপনি বসেন। তো ঝর্ণা কাকির উপর জিনটা হাজির করে, হাজির করার পর তখন হুজুর ক্ষিপ্ত হয়ে বলেন, এই তুই না আমাদেরকে কথা দিলি, তুই এই পরিবারের কারো কোনো ক্ষতি করবি না, তাহলে এই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে তুই কেন মারলি, কি ক্ষতি করেছিল ও তোর? তখন চিন্তা বলে যে হ্যাঁ, আমি বলছিলাম যে আমি এখন পর্যন্ত এই পরিবারে যারা আছে তাদের কোনো ক্ষতি করবো না, তখন কি ওই বাচ্চা ছেলেটা জন্ম নিছিল? নাই নাই, আমি কিন্তু আমার ওয়াদা রক্ষা করছি, আমি ওই সময় যারা যারা ওই পরিবারে ছিল তাদের কারো কোনো ক্ষতি করি নাই, কিন্তু ওই সময় এই বাচ্চা ছেলেটা ছিল না, আর আমার যে ক্ষোভ, এই ক্ষোভটা আমি বাচ্চা ছেলের উপরই ঝাড়ছি, তা না হলে আমি ওদের পরিবারের এরপরে যারা যারা আসতো প্রত্যেককেই মেরে ফেলতাম, এই ছেলেটার মারার মাধ্যম দিয়ে আমি আর কারো ক্ষতি করব না। তখন হুজুর চিন্তা করলেন যে এই জিনটাকে যদি এখন হত্যা করা হয় বা বন্দী করা হয়, তখন এর আত্মীয় স্বজনরা এসে এই পরিবারের উপর আবার নির্যাতন চালাবে, তখন হিতে বিপরীত হবে। আর হুজুর আসলে অতটা এই সমস্ত বিষয় অভিজ্ঞ ছিলেন না যে উনি ওই জিনটাকে বন্দী করবেন বা হত্যা করবেন, যার কারণে ওই জিনের কাছ থেকে উনি আবারও ওয়াদা নিয়ে ছেড়ে দেন যে এখন যারা আছে বা এর পরেও যারা জন্ম নেবে বা আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হবে, কোনো আত্মীয় স্বজনকেই কোনো ক্ষতি করা যাবে না। তো জিন প্রতিশ্রুতি দেয় সে কোনো ক্ষতি করবে না, কারণ সে তার প্রতিশোধ পূর্ণ করতে পেরেছে। এরপর জিনটা ওখান থেকে চলে যায়। এরপরে এই যে 1974 সালে তো প্রথম ঘটনাটা ঘটেছিল, তারপর 1980 সালের দিকে এই বাচ্চা ছেলেটা মারা গিয়েছিল, বা 81 সালের দিকে। এরপরে এখন পর্যন্ত ওই পরিবারে এই টাইপের কোনো ঘটনা আর নতুন করে ঘটেনি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে আমি আসলে কি বলবো, কারণ হচ্ছে মৃত্যু এটা যে কি কঠিন দিন, বিশেষ করে কোন শিশু সন্তানের যদি কোনো মৃত্যু হয়, যারা বাবা মা আছেন তারাই শুধু এই কষ্টটা বুঝতে পারবেন, অন্য কেউ কিছুটা উপলব্ধি করতে পারবেন, কিন্তু সন্তান হারানোর যে শোক, এই শোক আসলে কোনো মা বাবা ভুলতে পারে না। আমরা সেই বাচ্চার জন্য দোয়া করবো, সে শিশু বয়সে জিনের হাতে নিহত হয়েছেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত নসিব করবেন, সেই ওসিলায় তার পিতা মাতাকেও আল্লাহ ক্ষমা করবেন, এই আশাই করি। আর এই যে প্রতিহিংসার বশবর্তী হয়ে যারা এই কাজ করছে তাদেরকেও আল্লাহ তাআলার দরবারে কিন্তু হাজির হতে হবে, তাদেরকেও শাস্তি পেতে হবে। তাদের ক্ষমতা আছে বলেই দুর্বলের উপর সবল হবে এটা ঠিক না। আবার আমরা যারা মানুষ, আমরা নিজেদেরকে আশরাফুল মাখলুকাত দাবি করি, অথচ আমরা যখন দেখি কোনো কারণ ছাড়াই রাস্তার একটা কুকুরকে আমরা ইট দিয়ে আঘাত করছি, একটা বিড়ালকে লাঠি দিয়ে আঘাত করছি, কোনো একটা পাখিকে শুধু হাতের নিশানা ঠিক আছে কিনা এটা দেখার পরখ করার জন্য আমরা গুলি করে মাটিতে ফেলে দিচ্ছি, সেই পাখিটা ছটফট করে মারা যাচ্ছে, অথচ সেই পাখিটার বাসায় কিন্তু সদ্য ডিম ফুটে বের হওয়া তার ছানাগুলো খাবারের অপেক্ষায় আছে, যে মা মুখে করে খাবার আনবে আমরা খাবো, ওরা ছটফট করতে করতে মারা যাচ্ছে। প্রিয় লিসেনার্স, আমরা কি একবারও ভেবেছি যে এগুলোর প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 96 নং এপিসোডের 6ষ্ঠ এবং শেষ।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 96 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। মূল ঘটনাতে যাওয়ার আগে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই, যদিও বা এই কথাগুলো আরও বেশ কয়েকবার আপনাদের সামনে উপস্থাপন করেছি, তবুও বলতে চাই, কারণ অনেক নতুন লিসেনাররাই আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ। তো কথাগুলো হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সত্য ভয়ের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, সব জায়গায় গিয়ে আমরা ঘটনাগুলোর সত্যতা যাচাই করতে পারি না, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের লিসেনারগণ সত্য ভয়ের ঘটনাগুলোই আমাদেরকে পাঠান। সেই বিশ্বাসের উপরেই আমরা সবসময় বলি যে আপনার দ্য হোল ওয়ার্ল্ড সবসময় সত্য ভয়ের ঘটনা প্রকাশে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করে। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা ত্রুটি রাখি না যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব। প্রিয় লিসেনার্স, আমরা আপনাদের কাছ থেকে যে ঘটনাগুলো পাই সেই ঘটনাগুলোই লিসেনারদের সামনে আবার তুলে ধরি। কিছু কিছু ক্ষেত্রে ঘটনার মধ্যে থাকা কিছু কিছু শব্দ আমরা বাদ দিই, অনেক সময় কিছু কিছু স্থানের কথা আমরা এড়িয়ে যাই সঙ্গত কারণে, কারণ একটি সম্প্রচার নীতিমালা রয়েছে আমাদের দেশে, সেটাও আমাদেরকে ফলো করতে হয়। প্রিয় লিসেনার্স, আমরা আপনাদেরকে যে ঘটনাগুলো শোনাই ঠিক যেভাবে পাই ওইভাবেই মূল বিষয়টা ঠিক রেখে উপস্থাপন করার চেষ্টা করি। অতিরঞ্জিতভাবে আমরা তেমন কোনো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি না, ঘটনার প্রয়োজনে কিছু অলঙ্করণ হয়তোবা যুক্ত করতে হয়, কিন্তু মূল ঘটনাটা ঠিক রেখে। প্রিয় লিসেনার্স, আমরা যে ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি হয়তোবা কারো কারো কাছে অতটা ভয় লাগে না, কিন্তু এই বিষয়ে আমরা একটি কথা বারবার বলেছি, এখনো বলি, যে আমরা যেভাবে ঘটনা পাই আপনাদের সামনে সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। অতিমাত্রায় ভয় সৃষ্টি করে ওর মধ্যে মিথ্যা এই জিনিসগুলো অতিমাত্রায় ঢুকিয়ে দিয়ে আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করতে চাই না। আমরা আপনারা যেভাবে লিখে পাঠান সেটাই করি, সেটাই আমরা তুলে ধরি। আমাদের যারা মডারেটররা আছেন ওনারা কিন্তু আমাদের লিসেনারদের চাহিদার প্রেক্ষাপটে কখনোই কোনো ঘটনা লিখেন না, ওনারা যেই ঘটনা পান সেটাই লেখেন। অনেক সময় আপনারা বলেন যে জমিদার বাড়ির ঘটনা শুনতে চাই, শ্মশানের ঘটনা শুনতে চাই, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আপনারা উল্লেখ করে দেন। আমরা তারপরও সেই ঘটনাগুলো সংগ্রহের চেষ্টা করি, কিন্তু না পেলে সেগুলো আপনারা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না, এটা আমাদের অক্ষমতা, কারণ আমরা আপনাদের সামনে ঘটনা বানিয়ে কখনোই উপস্থাপন করব না, যদি না আমরা ওই বিষয়ের কোনো ঘটনা না পাই। আবার ওই বিষয়ের ঘটনা যদি পাইও, যদি সেটা প্রকাশযোগ্য না হয় তাহলে আমরা প্রচার করব না। সুতরাং এই নীতিমালার উপরে আমরা সর্বদা অটল থাকার চেষ্টা করছি। দোয়া করবেন ইনশাল্লাহ ভবিষ্যতেও যেন আমরা এই নীতিমালার উপরেই অটল থাকতে পারি ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তাফসির তোহা, ওনার বাড়ি নাটোরের নলডাঙ্গাতে। উনি এই ঘটনাটি ওনার খালাতো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। তো ওনার খালাতো ভাইয়ের নাম হচ্ছে রাফসান। তো কথা প্রসঙ্গে এই রাফসান একটি ঘটনা তাকে শোনান, সেই ঘটনাটি উনি লিখে আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি এই রাফসানের ক্লাসমেট সোহেল, এই সোহেলের কাকার সাথে ঘটেছিল। আর মূলত এই সোহেলের মুখ থেকেই এই রাফসান ঘটনাটি শুনেছিলেন, যেটি তোহা ভাইকে তিনি জানিয়েছেন। তো এই যে সোহেল, তার কাকার নাম হচ্ছে জামিল। তো ঘটনাটি যখন ঘটেছিল তখন সাল ছিল 2004। এই জামিল কাকা তখন সবেমাত্র ক্লাস নাইনে পড়তেন বা উঠেছেন আর কি। তাদের গ্রামের এক গ্রাম পরে প্রতি বছর চৈত্র মাসের শেষের দিকে, অর্থাৎ চৈত্র মাসের শেষ রবিবারে 7 দিন ব্যাপী অনেক বড় একটা মেলা অনুষ্ঠিত হতো, যেই মেলা এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলার নাম চকলারুয়া, আর এটি হাতিয়ান্দ ইউনিয়নে অবস্থিত, যেটি নাটোরের সিংড়া উপজেলাতে। তো এটি শতবর্ষী মেলা হিসেবেই সকলের কাছে সুখ্যাতি রয়েছে, যার জন্য ওই মেলার নাম আশেপাশের অনেক এলাকার মানুষ সবাই এক নামে চেনে, যে চকলারুয়া মেলা। প্রতি বছর হাজার হাজার মানুষের ভিড় জমে সেখানে। তো জামিল কাকাদের বাড়ির কয়েক বাড়ি পরেই রবিউল নামে একটি ছেলে ছিল, আর সেই রবিউলের সাথে এই জামিল কাকার বেশ ভালো বন্ধুত্ব ছিল। তারা দুজনই ছিল সমবয়সী, আর দুজন একই ক্লাসে লেখাপড়া করতেন। তারা দুজন যেখানে যেতেন একসাথে যেতেন, একসাথে ঘুরে বেড়াতেন, আড্ডা দিতেন। তো এই যে মেলা শুরু হওয়ার আগে থেকেই ওনারা দুই বন্ধু মিলে মেলায় যাবার প্রস্তুতি নিচ্ছেন আর কি, আগে থেকে যে যাবো 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 এরকম আর কি। তো যেই দিন মেলার প্রথম দিন, সেই দিন জামিল কাকা ও রবিউল মিলে একসাথে যান মেলায়। যেহেতু মেলাটি অনেক বড় আর বহু বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে, তাই মেলায় সার্কাস, যাত্রাপালা, তারপর মেলার তৃতীয় দিন ঘোড়দৌড় প্রতিযোগিতারও আয়োজন করা হয়। তাই মেলায় যাওয়ার আগে থেকে ওনারা দুজন প্ল্যান করে রেখেছিলেন যে তারা আগে সার্কাস দেখবেন, তারপর রাতে যাত্রাপালা দেখবেন, তারপর বাড়িতে ফিরবেন। তো যেই কথা সেই কাজ, আগে সার্কাস দেখা শেষ করে মেলায় ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করতে করতে তো সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। তারপর মেলার ভেতর এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে বেশ কিছু সময় অতিবাহিত হয়েও যায়। তারপর একটা সময় ওই টিকিট কেটে ওই যাত্রাপালা দশটার শোয়ে তারা ঢুকে পড়েছেন। বেশ কিছুক্ষণ পর এই যাত্রাপালা দেখতে দেখতে হঠাৎ করে একটা সমস্যা সৃষ্টি হয়। সেটা হলো কিছু লোকের মধ্যে কোনো কারণে হয়তোবা কোনো একটা ঝামেলা হয়েছিল, ঝই ঝামেলা শুরু হয়ে যায়, এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়। তো সেখানে দুজন একই সাথে ছিলেন, মানে এই যে জামিল কাকা আর রবিউল কাকা। কিন্তু এই হঠাৎ ঝামেলা হওয়ার কারণে লোকের ভিতরে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। তখন এই জামিল কাকা ওনার বন্ধু রবিউলকে হারিয়ে ফেলেন। তো জামিল কাকা রবিউলকে অনেক খুঁজেন কিন্তু আর পান না। তো তখন তো তার কাছে ওই তার বন্ধু রবিউলের কোনো ফোন নাম্বার ছিল না, কারণ ওই সময় তো মোবাইল ফোন এতটা অ্যাভেলেবেল ছিল না গ্রাম পর্যায়ে। তো একজন আরেকজনকে ফোন করে যে খুঁজে বের করবেন সেই উপায়টাও ছিল না। এক পর্যায়ে যাত্রার প্যান্ডেল থেকে বাইরে বের হয়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও এই জামিল কাকা রবিউল কাকাকে খুঁজে পান না, যার ফলে জামিল কাকা খুব হতাশ হয়ে পড়েন। জামিল কাকার মাথায় তখন কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যদি উনি ওনার বন্ধু রবিউল কাকাকে খুঁজে না পান তাহলে তাকে তো একাই বাড়ি ফিরতে হবে, আর ওনাকে খুঁজে না পেয়ে ওনার বন্ধু রবিউল হয়তো আরো দুশ্চিন্তা করবে। তো যেহেতু তারা একসাথে মেলা এসেছে আর ওনাদের বয়স তো খুব বেশি না, রাতের বেলা যদি ওনারা বাইরে থাকেন তাহলে বাড়ি থেকে খুব রাগারাই করবে, বড় হলে হয়তো বা কিছু বলতো না, কিন্তু বাড়িতে তো অনেক বকাঝকা শুনতে হবে যদি রাতের বেলা বাড়িতে না ফেরেন। আর একটা সমস্যা ছিল, এই জামিল কাকার কাছে কোনো টর্চ লাইট ছিল না, যেহেতু ওনার কাছে কোনো আলো নেই তাই উনি একা একা কিভাবে রাতের বেলা বাড়িতে যাবেন। তো আবার রবিউলের কাছেও আলো নাই, সেও কিভাবে বাড়িতে যাবে? নিশ্চয়ই এই রবিউল কাকাও জামিল কাকার জন্য অপেক্ষা করবে। তো এই সমস্ত বিষয় ঘুরপাক খাচ্ছিল এই জামিল কাকার মাথার মধ্যে। তখন যে রাত ঠিক কয়টা বাজে সেটা অবশ্য জামিল কাকা আন্দাজ করতে পারেন নাই, কারণ তখনকার দিনে গ্রামের মানুষের হাতে হাতে এরকম ঘড়ি দেখা যেত না, খুব অল্প সংখ্যক মানুষের হাতে ঘড়ি দেখা যেত। দেখা যেত যে ক্যাসিও ঘড়ি, যেগুলো কালো ফিতা, প্লাস্টিকের কালো ফিতা, এই টাইপের ঘড়ি কিছু দেখা যেত। তখন মেলার একটা দোকানে জ্বলতে থাকা হ্যাসাকবাতির আলোতে ভদ্র টাইপের এক মধ্যবয়স্ক এক ব্যক্তির হাতে ঘড়ি দেখে জামিল কাকা সেই লোকটিকে জিজ্ঞেস করলেন যে কয়টা বাজে। লোকটি বললেন যে 11:40 বা 11:45 এরকম একটা সময় বলেছিলেন আর কি। তো এই কথা শুনেই জামিল কাকা টনক নড়ে উঠল, যারে এত বেজে গেছে, ওনার কপালে তো চিন্তার ভাস পড়ে গেল যে রাত 11:45 বাজতে যাচ্ছে আর আমি একা একা এখানে ঘুরে বেড়াচ্ছি, আমি বাড়ি যাবো কিভাবে? একে তো কাছে আলো নাই, তারপর রবিউলও নাই, এই সাপ খোপের ভয় না পেলেও ভূতের ভয় টয় তো আছে। তো এই চিন্তা করছিলেন তিনি, আর ছোট মানুষ মনে এরকম চিন্তা ভাবনা আসবে, এটাই স্বাভাবিক। আসলে কখন যে রাত এত গভীর হয়ে গেছে জামিল কাকা সেটা বুঝতেই পারেন নাই। তারপর তিনি বাড়ি যাওয়ার জন্য পরিচিত কাউকে পান কিনা এইটা ভেবে আশেপাশে তাকাচ্ছিলেন, কিন্তু পরিচিত তেমন কাউকেই উনি দেখতে পান না। এদিকে জামিল কাকার বাড়ির দূরত্ব ছিল মেলা থেকে পায়ে হেঁটে গেলে প্রায় 35 কি 40 মিনিট এরকম দূরত্বের পথ আর কি। তো এখন বাড়ি যাবেন কি করে এইটা চিন্তা করতে থাকেন জামিল কাকা। এটা ভাবতেই তিনি টের পান যে চিন্তায় ওনার কপালে ঘাম জমে গেছে। আরো বেশ কয়েক মিনিট অপেক্ষা করলেন তিনি, যদি চেনা পরিচিত কাউকে পান তাহলে তার সাথে বাড়ি ফেরত যাওয়া যাবে, কিন্তু না, ওনার অপেক্ষাটাই যেন বৃথা। কোনোভাবেই কোনো পরিচিত লোক উনি পাচ্ছিলেন না। অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে মনে মনে সাহস সঞ্চয় করে তিনি একাই রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। আর যা আছে কপালে, এছাড়া তো কোনো উপায়ও নাই তার। বাড়ি না ফিরলে তো মা বাবা অনেক দুশ্চিন্তা করবেন। এই সাত পাঁচ ভাবতে ভাবতে জামিল কাকা হাঁটতে শুরু করেন তার বাড়ির দিকে। কাছে না আছে মোবাইল ফোন, না আছে আলো। যদিও হালকা জ্যোৎস্নার আলো ছিল আকাশে, তো গ্রামে যারা বাস করেন তারা হয়তো বুঝতে পারবেন যে চৈত্র বৈশাখ মাসে গ্রামগঞ্জে মেলা সাধারণত লোকালয়ের পাশে ফাঁকা মাঠ বা বিলের ভেতর আবাদী জমির চৈতালি ফসল, যেমন বিশেষ করে গম বা সরিষা এই জাতীয় ফসল কাটার পর ওই জমিটা খালি পড়ে থাকে, সেই জমিতেই এই ধরনের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তো উনি তো বাড়ির দিকে হাঁটতে থাকেন, ওনাকে মেলা থেকে ওই রাস্তায় উঠতে হলে চড়ার ভিতর দিয়ে জমির আইল ধরে অনেকটা দূর, প্রায় আধা কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হবে। তো তিনি সামনে এগোচ্ছেন, এগিয়ে বেশ কিছুটা দূরে আসতেই ওনার সামনে একটা বিশাল বড় তাল গাছ, আর তার একটু দূরে একটা খেজুর বাগান পড়ে। তো তাল গাছটির মাথা অনেক দূর থেকে দেখা যেত, আর দেখলেই মনে পড়ে যেত যে ওখানেই প্রতি বছর ওই চকলারুয়া মেলা হয়। তো খেজুর গাছটি দূর থেকে দেখেই নিজের অজান্তেই তার গা ঝাঁকি দিয়ে ওঠে। আর খেজুর গাছটিও ছিল প্রায় দেড় দুই বিঘা জমির উপর, মানে ওই বাগানটা আর কি, খেজুর গাছের বাগান। তো অনেক ঘন ঘন গাছের সারি আছে সেখানে, তো যার জন্য সেখানে দিনের বেলাতেও বেশ অন্ধকার থাকে। আর রাতের বেলার কথা তো বলা বাহুল্য যে এত নিকোষ কালো অন্ধকার থাকে ওখানে, সামনে কিছুই দেখা যায় না ওখানে। আর ওই খেজুর গাছটির যে বাগান, ওই খেজুর গাছের বাগান ওই চড়ার এক পাশে অবস্থিত, মানে অবস্থিত ছিল। তো ওনাদের এলাকার ভাষায় চড়া বলতে বিল অথবা অনেক ফসলি জমি মিলে সৃষ্ট বড় একটা বিস্তীর্ণ ফাঁকা মাঠকে বলে আর কি, মানে ওটাকে চড়া বলে। তো ওখান থেকে 40 কি 50 কদম এগিয়ে গেলেই একটা প্রাইমারি স্কুল আছে, আর স্কুলের পাশে রয়েছে মোটামুটি বড় একটা ঘন বাঁশের ছাড়। বাঁশের ছাড়ের পাশ দিয়ে আবার কয়েক কদম গেলেই লোকালয়ের মেইন রাস্তা, মানে যেদিক দিয়ে মানুষের ঘর বাড়ির দিকে যাওয়া যায়। তো জামিল কাকা যখনই বাঁশের কাছে আসেন তখনই তিনি ওই বাঁশের ভেতর দুইটা বাঁশ যখন একটা একটার সাথে বাতাসের কারণে ঘষা লাগে, এক ধরনের শব্দ হয়, তেমনি হঠাৎ ওই রকম আচমকা কটমট কটমট শব্দ হয়, উনি চমকে ওঠেন। তখন উপরে কি আসে না আসে ভয়ের কিছু জিনিস ওই দিকে তাকান নাই, উনি ভয়ে এক দৌড় গিয়ে রাস্তায় উঠে যান। আর তখন লোকালয়ের মেইন রাস্তায় উঠতেই দুই একজন লোক দেখে মনে মনে উনি একটু স্বস্তি ফেরত পেলেন, এইটা ভেবে যে অনেকটা পথ হয়তো একসাথে যাওয়া যাবে। কিন্তু ওনার এই স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুটা পথ যেতেই ওই যে দুইজন লোক উনি দেখেছিলেন তারা তাদের নিজেদের মতো করে তাদের বাড়ির যে রাস্তা ওইদিকে চলে গেল। এখন জামিল কাকা যেদিকে যাবেন সেটা কিন্তু অন্য আর একটা পথ, কি আর করা, তেমন কিছু না ভেবে উনি হাঁটতে শুরু করলেন বিকল্প রাস্তা ধরে। এইভাবে কিছুটা পথ আসতেই তার হাতের ডানে রাস্তা থেকে একটু দূরে ছিল একটি ঈদগাহ মাঠ, আর তার সাথে লাগোয়া আরেকটি কবরস্থান। স্বাভাবিকভাবেই তার আশপাশে ছিল কিছুটা ঝোপঝাড়, সেখানে আসতেই হঠাৎ করে এই জামিল কাকার গা ছমছম করে উঠল। এইটা মনে করে যে পাশেই তো কবরস্থান, কবরস্থান যতই পবিত্র হোক না কেন এমনিতেই তো যে কারো ভয় লাগবে, এটাই স্বাভাবিক। এরপরে এদিক ওদিক উনি না তাকিয়ে সামনের দিকে আবার হাঁটতে থাকেন। এইভাবে কিছুটা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ এগিয়েছেন, তো জামিল কাকার মনে হলো তার পেছনে কিছু একটা আছে। এমনটা মনে হতেই অজানা ভয়ে ওনার গায়ে কাঁটা দিয়ে ওঠে। পেছনে ঘুরে উনি তাকাবেন কি তাকাবেন না এটা ভাবতে ভাবতে এই দ্বিধাদ্বন্দ্ব নিয়েই এক ঝলকে উনি পেছন দিকে ঘুরে তাকান। পিছন দিকে তাকাতেই উনি দেখতে পান একটা কুকুর আসছে তার পেছন পেছন। তখন আবার একটু তার স্বস্তি ফেরত আসে ওনার ভেতরে, ভয় পান নাই, এই ভেবে যে যাক মানুষ না পেলেও একটা প্রাণীকে ওনার পথের সঙ্গী হিসাবে পেয়েছেন, এখন এই কুকুরটা কতক্ষণ তার সাথে থাকে সেটাই হলো দেখার বিষয়। আর কুকুরটা দেখে উনি কিছুটা ভয় পেয়েছিলেন যদিও একটু চমকে উঠেছিলেন, এই আচমকা ভয় পাওয়ার কারণে একটু বুকে থুথু ছিটিয়ে আবার হাঁটতে শুরু করলেন তিনি। এভাবে মিনিট পাঁচেক হাঁটতে হাঁটতে এক পর্যায়ে লোকালয় ছেড়ে আসতেই একটা জায়গায় তিন রাস্তার মোড় পড়ে আর সেখানে বসত বাড়ি আছে। ওই জায়গাটাই লোকালয়ের শেষ, এরপরে আর কোনো ঘর বাড়ি নাই। তো সেখানে এসে একটু দাঁড়িয়ে পড়লেন জামিল কাকা। তো জামিল কাকা মোড়ের উপর দাঁড়াতেই হঠাৎ করে তার পেছন পেছন আসা কুকুরটার কথা মনে হতেই তিনি পেছন দিকে তাকিয়ে দেখেন কুকুরটি আর ওনার পিছু পিছু আসছে না, কোথায় যেন চলে গেছে। তিনি ভাবলেন ঢুকে গেছে হয়তো আশেপাশের কোনো বাড়ির ভেতর। তো কুকুরটির কথা ভেবে নিজেকে ওনার খুব একলা মনে হতো, মানে মনে হতে লাগলো আর কি। এইটা ভেবে যে অনেকটা পথ কুকুরটি তার পথের সঙ্গী ছিল, এখন আবার হাঁটা শুরু করলেন। যখনই লোকালয়টা পার হয়ে এসেছেন তখন ওনার মনের মধ্যে একটা সংশয় কাজ করছে যে সামনে যাব কি যাব না, কিন্তু কি আর করা, ওনাকে তো যেতেই হবে। কিন্তু সামনে যেতে ওনার মন সায় দিচ্ছিল না, কেননা সামনেই পড়বে একটা বিশাল বড় জঙ্গল। জঙ্গলটি প্রায় 200-300 মিটার জুড়ে বিস্তৃত। সেই জঙ্গলের পাশ ঘেঁষেই চলে গেছে তার বাড়ি ফেরার রাস্তা, আর ওই রাস্তার ধারে জঙ্গলের সাথেই রয়েছে অনেক বড় আর একটা পুরনো তেঁতুল গাছ, যেই গাছটিকে দূর থেকে চাঁদের হালকা আলোতে দেখে জীবন্ত মনে হচ্ছিল ওনার কাছে। মনে হচ্ছে বিশাল একটা দানব মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে আছে তার সামনে, আর সেই দানবটি যেন তার জন্যই অপেক্ষা করছে। এছাড়া ঘন জঙ্গলের ভেতরে রয়েছে দেবদার গাছ, গাব গাছ, আরো বিভিন্ন ধরনের ছোট বড় গাছপালা আছে আর কি। শুধু এটাই নয়, ওই জঙ্গলের দক্ষিণ পাশে রয়েছে একটি পারিবারিক কবরস্থান, আর জঙ্গলের সামনে পেছনে দুই দিকেই রয়েছে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, তার আশেপাশে আবার কোনো ঘর বাড়ি নাই। কোনো মতে একবার জঙ্গলটি পার হতে পারলেই উনি যেন বেঁচে যান, যেমনটি ওনার মনে হচ্ছিল। তার জঙ্গলটি ছেড়ে কয়েক কদম গেলেই সামনে বাজার, কিন্তু ওই জঙ্গলটি পার হবেন কিভাবে? ছোটবেলা থেকে জঙ্গলকে কেন্দ্র করে অনেকের মুখে অনেক ভয়ের ঘটনা উনি শুনেছেন। তো এত কিছু চিন্তা মাথায় আসতেই ওনার শরীরে ভয়ের একটা হিম শীতল স্রোত বয়ে গেল, দাঁড়িয়ে গেল ওনার শরীরের প্রত্যেকটা লোম। জামিল কাকা একবার ভাবলেন আশেপাশে কোনো বাড়ির কাউকে ডাক দিবেন কি দিবেন না, ডাক দিয়ে বলবেন যে তাকে এই জঙ্গলটি পার করে দিতে। আবার ভাবলেন এই মধ্যরাতে কেই বা আসবে তাকে এগিয়ে দেওয়ার জন্য, সকলে হয়তো ঘুমিয়ে পড়েছে। আবার এত রাত্রে কাউকে ডাক দিলে তারা বিরক্তও হবেন কিনা, এই সাত পাঁচ ভেবে কাউকে উনি আর ডাকলেন না। আবার কাউকে ডাকার কথা ভেবে একটু লজ্জাও পেলেন। তো জামিল কাকা ভয় কাটানোর জন্য মনে মনে নিজেকে এই বলে সাহস দিতে লাগলেন, আরে ছেলে মানুষ এবার ভয় কিসের? কিন্তু উনি কি তারা জানেন ভয় কি আর ছেলে মেয়ে মানে? ভয় লাগলে তো যে কারো লাগতে পারে। তো মনে মনে কি করবেন কি করবেন এসব ভাবতে ভাবতে শেষবারের মতো বুক ভরে শ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে একবার পেছন দিকে ঘুরে দেখালেন যদি কেউ আসে। পেছন দিকে তাকিয়ে উনি দেখতে পান দূর থেকে অন্ধকার ভেদ করে কেউ যেন হেঁটে হেঁটে এগিয়ে আসে তার দিকে। জামিল কাকা তাকে দেখে ভয় না পেয়ে মনে হলো উনি ওনার ধরে প্রাণ ফেরত পেলেন। এক পা দু পা করে কাছে আসতে উনি দেখলেন যে আরে এ তো আর কেউ না, তার বন্ধু রবিউল। মুহূর্তে উনি খুশিতে আত্মহারা হয়ে পড়লেন, এ খুশি যেন পৃথিবীর সমস্ত খুশিকে নিমেষে হার মানিয়ে ফেলতে পারে এমন একটা অবস্থা। রবিউল কাছে আসতেই জামিল কাকা তাকে বললো, আরে রবিউল তুই ছিলি কই, তোকে তো কত খুঁজলাম কোথাও তো পেলাম না, তোর জন্য মেলায় কতক্ষণ অপেক্ষাও করলাম তাও তোর দেখা না পেয়ে শেষ পর্যন্ত একাই চলে আসতে বাধ্য হলাম। এখান থেকে আর যেতে পারছিলাম না, খুব ভয় লাগছিল, যাই হোক তোর সাথে রাস্তায় দেখা হয়ে গেল, ভালোই হলো। এই বলে রবিউলকে সাথে নিয়ে উনি হাঁটা শুরু করলেন। তো জামিল কাকা হাঁটতে হাঁটতে একটা বিষয় লক্ষ্য করলেন যে ওনার বন্ধু রবিউল কোনো কথা বলছে না, চুপচাপ হেঁটে চলছে। তো জামিল কাকা তাকে জিজ্ঞেস করে, কি রে যাত্রাপালা কি শেষ হয়েছে, তুই কি পুরো যাত্রাপালা দেখে এসেছিস? আমি তো গোলমালের কারণে পরে বের হয়ে গেলাম, ভিতরে কি হয়েছে পরে তো দেখিনি। এ কথার উত্তরে রবিউল কিছুই বলে না। তো জামিল কাকাও আর কিছু বললেন না, রবিউলও কিছু বলছে না। এভাবে খানিকটা পথ এগিয়ে যাওয়ার পর জামিল কাকার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। এখন আশেপাশে তার ওয়াশরুম নাই, কোন একটা জায়গায় দাঁড়িয়ে কাজটা করতে হবে, বসে কাজটা করতে হবে। তো হালকা চাপ ছিল ওনার। তো তখন জামিল কাকা ওই রবিউলকে বলে, রবিউল একটু দাঁড়া, আমি একটু জরুরত সেরে আসি। উনি খেয়াল করেন রবিউলকে উনি বললেন যে তুই একটু দাঁড়া, কিন্তু রবিউল না থেমে মনে হচ্ছে সামনে হেঁটেই চলছে। তো জামিল কাকা আবারও তাকে ডাক দেবেন, হ্যাঁ রবিউল একটু দাঁড়া না রে ভাই, আমি একা ভয় পাবো তো। তো তখন এই জামিল কাকা চিন্তা করলেন আমাকে একটু দ্রুত ফ্রেশ হতে হবে। তো এই চিন্তা করে উনি ফ্রেশ হবেন, তারপর আবার রবিউলের দিকে তাকিয়েছেন, রবিউল কি আসলে দাঁড়ালো না চলে গেল? তখন উনি দেখেন যে আরে রবিউল তো নাই, রবিউলকে তো কোথাও দেখা যাচ্ছে না, সামনে পিছনে যতদূর চোখ যায় রবিউলকে তো দেখা যায় না। এত কম সময়, মাত্র 2-3 সেকেন্ডের ব্যবধানে একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ করে চোখের পলকে কোথায় চলে গেল। তো জামিল কাকা একবার ভাবলেন রবিউল হয়তো ওনার সাথে মজা করছে, কেননা এরকম মজা সে এর আগেও অনেকবারই করেছে। তাই তিনি রবিউলের নাম ধরে কয়েকবার ডাক দিলেন, কিন্তু রবিউল কোথায়? কোনো সারা শব্দ নাই তার, মনে হচ্ছে কোথাও তার কোনো অস্তিত্বই নাই। তখনই হঠাৎ আবার কেমন যেন একটা অজানা ভয়ে বুকের ভেতরটা ধক করে উঠে জামিল কাকার। ওনার জন্য সামনে কি অপেক্ষা করছে তা হয়তো উনি আন্দাজও করতে পারেননি। এমন ঘটনায় জামিল কাকা পুরোই ভেবাচাকা খেয়ে যান। ওনার সাথে যা ঘটছে সেটা কি কল্পনা নাকি বাস্তব সেটা উনি বুঝে উঠতে পারছিলেন না, সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে ওনার কাছে। তিনি আর তেমন কিছু না ভেবে ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে ডানে বায়ে না তাকিয়ে সোজা দৌড়াতে শুরু করেন, মানে একদম সামনের দিকে দৌড়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ ওনাকে ওনার দূর থেকেই এক পলকের জন্য চোখ যায় সামনে সেই তেঁতুল গাছের উপরে। জামিল কাকা দূর থেকে এক ঝলকের জন্য মানে দেখে তেমন কিছু বুঝতে পারলেন না, আর একটু কাছে আসতে নিজের অজান্তেই আবার চোখ যায় সেদিকে। এবার উনি ভালোভাবে লক্ষ্য করতে পারলেন, উনি দেখতে পান ধপধপে সাদা কাপড় পরা একটা লাশের মতো অবয়ব গাছের ডালে দড়িতে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। যতটুকু বোঝা যাচ্ছিল মুখটা ছিল ফ্যাকাশে সাদা সাদা, চোখের কোটরে মনে হচ্ছিল কোনো চোখ নাই, কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল ওই লাশটির নজর যেন তার দিকেই রয়েছে, আর এক হাত সমান জিহ্বা বের করে ঝুলে আছে সামনের দিকে। কি বিভৎস সেই চেহারা! এমন একটি দৃশ্য দেখে সেখানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে স্থির থাকবে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। প্রিয় লিসেনার্স, এমন বিভৎস দৃশ্য একবার যে দেখবে সে কখনোই কিন্তু দ্বিতীয়বার সেই দৃশ্য দেখতে চাইবে না। আর জামিল কাকা তো তখন ছিলেন 16-17 বছর বয়সে একজন কিশোর। ওনার জায়গায় যদি আমরা নিজেকে একবার দাঁড় করিয়ে দেখি তাহলে বুঝতে পারবো উনি কি ভয়টা ওই সময় পেয়েছিলেন। তো উনি এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে এমন কলিজা ওটা ওনার কেঁপে ওঠে, মনে হচ্ছে কলিজাটা বুকটা ভেদ করে বের হয়ে যাবে, মানে বুক ফেটে বের হয়ে যাবে। উনি তো পরিমরি করে দৌড়ের গতি আরো বাড়িয়ে একটু এগিয়ে যেতেই এমন সময় পেছন থেকে তার কানে ভেসে আসে রক্তহীন করে একটা কর্কশ কণ্ঠ, আর মনে হচ্ছে একটা পৈশাচিক হাসির শব্দ। তার প্রাণ এবার যায় যায় অবস্থা, তবুও তার সেই দৌড় কোনো মতে কিন্তু থামবার নয়। ওই মুহূর্তে তিনি যে তার প্রাণটা হাতে নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছেন আর এক মনে ডেকে চলছেন আল্লাহকে, মনে মনে আল্লাহর নাম নিচ্ছেন আর বলছেন আজকে বেঁচে গেলে জীবনে আর কোনোদিন রাত করে বাড়িতে ফেরবো না। তো এভাবে দৌড়াতে দৌড়াতে একটা সময় উনি ওই জঙ্গলটা পার করে চলে আসেন এবং তার পাশে থাকা ওই পারিবারিক কবরস্থানকে পার করে চলে আসেন। তো উনি সামনেই দেখতে পেলেন বাজারের ভেতর একটি দোকানের সামনের দিকে আলো জ্বলছে। তো এই আলো দেখে কোনো মতে যেন উনি প্রাণ ফেরত পেলেন, ওনার কাছে মনে হলো একটা নতুন জীবন পেলাম আর কি। দোকানে আলো জ্বলতে থাকা মানেই তার বেঁচে থাকার একটা নতুন আশার আলো, ওনার কাছে এটা মনে হচ্ছিল আর কি। তো তিনি তার বাড়ির কাছে কিন্তু অনেকটাই চলে এসেছেন বাজার থেকে, আর মাত্র 8-10 মিনিট হাঁটলেই ওনার বাড়ি। তো ক্লান্ত শরীর নিয়ে সামনে এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়লেন একটা দোকানের বেঞ্চের উপরে, মোটামুটি একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়লেন আর কি। ওই সময় কিন্তু হেঁটে চলার মতো বিন্দু মাত্র শক্তি তার শরীরে ছিল না, সারা শরীর ঘেমে ভিজে একাকার। রাত তখন ঠিক কয়টা বাজে ঠিক আন্দাজ করতে পারেন নাই তিনি, তবে অনুমান করলেন বাজে হয়তো 12:30 মতো বা 1টা বাজতে পারে। তো কিছুক্ষণ হাঁপ ছেড়ে শরীরের ঘাম শুকাতেই উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে উদ্যত হলেন তিনি। তো জামিল কাকা মনে মনে ভেবেছিলেন যাক বাড়ির কাছে চলে এসেছি আর মনে হয় কোনো সমস্যা হবে না। তো নিয়তি আসলে কি রেখেছে আমাদের জন্য এটা তো আমরা কেউ জানি না, তাই না? কে জানতো তার জন্য সামনে আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে। বাজারের পূর্ব পশ্চিম দিকে চলে গেছে মেইন রোড, বাজারের পশ্চিম দিকে কিছুটা দূরে কয়েকটা ঘরবাড়ি থাকলেও পূর্ব দিকে অবশ্য কোনো ঘরবাড়ি নেই প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে। তো আর কোনো ভয় নেই মনে করে জামিল কাকা হাঁটছিলেন রাস্তার একপাশ ধরে। রাস্তার দুই পাশে বড় বড় কোরই গাছ, আর তার দুই পাশে ফাঁকা মাঠ। মাঠের দিকে যতদূর চোখ যায় ততদূর শুধু ধু ধু করছে। কোরই গাছের পাতার ফাঁকা দিয়ে হালকা চাঁদের আলো মাঝে মাঝে উঁকি দিচ্ছে। তো উনি তো এসে পড়েছেন রাস্তার উপর, আবার কোনো কোনো জায়গায় কিন্তু ছোপ ছোপ অন্ধকারও আছে, আশেপাশে নেই কোনো সারা শব্দ, চারিদিকে শুনশান নীরবতা, মাঝে মাঝে অবশ্য ঝিঝি পোকার ডাক এটা ভেসে আসছে, আর হালকা বাতাসে এই কোরই গাছের পাকা ফলের ঝনঝন শব্দও কিন্তু উনি পাচ্ছিলেন। তো ফাঁকা মাঠের দিক থেকে বয়ে আসা এই ঠান্ডা বাতাসের মধ্যে মনে হচ্ছিল একটা অশুভ ঘটনার সূত্রপাতের গান শোনা যাচ্ছে। এভাবে কিছুটা পথ আসতেই সামনে পড়ে একটা ছোট কালভার্ট, দূর থেকে কালভার্টের উপরে সাদা কিছু একটার অস্তিত্ব, এটা টের পেলেন জামিল কাকা। ভয় যেন তাকে আরো জেগে বসলো, এমনিতে তো চারদিকে খালি ভয়ের পরিবেশ, প্রতিটা মুহূর্তে মুহূর্তেই ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে, উনিও ভয় পাচ্ছিলেন। তো শরীরটা তো আবারও ঝাঁকিয়ে দিয়ে উঠলো ওই সাদা একটা অবয়ব দেখে, আবারও তো ভয়ে ওনার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। এদিকে ভয় না পাওয়ার জন্য জামিল কাকা নিজের মনকে সান্ত্বনা দিতে লাগলেন আর চিন্তা করে, এটা মনে হয় কোনো সাদা কাগজ টাগজ কিছু একটা হবে, বড় কোনো পলিথিন হবে এরকম কিছু, হয়তো তো নয়তো হতে পারে কোনো এরকম অন্য কিছু। তো এই চিন্তা করে এক পা দু পা করে সামনের দিকে এগোচ্ছেন। এইভাবে আর একটু সামনে এগিয়ে এসে ভালোভাবে তাকাতেই আবার ওনার বুকের ভিতরে ধরাস করে উঠল। তিনি দেখতে পেলেন সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ পড়ে আছে তার সামনে। লাশটার মুখ খোলা, মুখটা ফ্যাকাশে, কোটরে কোনো চোখ নেই, জিহবাটা বের হয়ে চোয়াল বেয়ে পড়ে আছে মাটিতে, এত বড় জিহবা। ওনার বুঝতে বাকি রইল না যে এইটাই সেই লাশ যেটা উনি একটু আগে ওই জঙ্গলে তেঁতুল গাছে ঝুলে থাকতে দেখেছে এসেছেন। এইটা দেখে ওনার প্রাণটা আবারও বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। জামিল কাকা আল্লাহর নাম নিয়ে কোনো মতে লাশটিকে পাশ কাটিয়ে আবার প্রাণপণে ছুটতে লাগলেন সামনের দিকে। আবারও পেছন থেকে ভেসে আসলো কর্কশ কণ্ঠ জড়িত একটা পৈশাচিক অট্টহাসির শব্দ। তো দৌড়ে কিছুটা পথ আসতেই জামিল কাকা খেয়াল করলেন সেই হাসির শব্দটা শোনা যাচ্ছে না। তবে হঠাৎ একসময় দৌড়াতে দৌড়াতে এক মুহূর্তের জন্য ওনার কাছে মনে হলো কেমন যেন আলাদা একটা শব্দ আসছে পেছন থেকে। উনি কি মনে করে দৌড়ের উপর একবার পেছন দিকে ঘুরে তাকান, আর উনি যেটা দেখতে পান সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন ওই লাশটি তার পেছন পেছন মাটিতে গড়িয়ে গড়িয়ে ধেয়ে আসছে ওনার দিকে। এবার মনে হলো সত্যি উনি মারা পড়বেন, আজকে হয়তো তার জীবনের শেষ সময় চলে এসেছে। ভয়ের পরিমাণটা যখন চূড়ান্ত মাত্রায় তখন আর উনি সহ্য করতে না পেরে চিৎকার করে কেঁদে উঠলেন। তবুও এক বিন্দু পরিমাণ বাঁচার আশা নিয়ে হন্তদন্ত হয়ে প্রাণপণে কিন্তু উনি দৌড়াচ্ছেন, কিন্তু ওনার মনে হচ্ছিল পথ আর শেষ হচ্ছে না, অথচ ওনার বাড়িটা কিন্তু ওখান থেকে খুব বেশি দূরে না। এদিকে দৌড়ানো কিন্তু আর বিন্দু মাত্র শক্তি নেই তার শরীরে, ওনার কাছে মনে হচ্ছিল এখনই উনি মুক্তভাবে পড়ে যাবেন আর ওই জিনিসটা এসে তাকে চেপে ধরবে, কিন্তু তবুও হার মানলে তো চলবে না। উনি ভাবছেন যে কোনো ভাবেই হোক আজকে তাকে বাঁচতে হবে। এইভাবে দৌড়াতে দৌড়াতে একসময় উনি দূরে দেখতে পেলেন সামনে থেকে আলো নিয়ে কেউ একজন তার দিকেই আসছে। তো উনি তখন আর নিজেকে ধরে রাখতে না পেরে সামনে থাকা ওই লোকটির কাছে গিয়ে চিৎকার করে হুমড়ি খেয়ে পড়ে যান। এরপর ওনার আর কিছু মনে নাই। তো জামিল কাকার যখন জ্ঞান ফেরে তখন কিন্তু পরের দিন দুপুরবেলা হয়ে গেছে। জ্ঞান ফিরতেই জামিল কাকা তো ভয়ে জড়সড় হয়ে ওনার মাকে জড়িয়ে ধরেন, কারণ উনি দেখেন উনি ওনার বাড়িতে, আর চোখ বন্ধ করে ওর মাকে বলেন যে ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও বাঁচাও। তো ওনার মা ওনাকে জিজ্ঞেস করেন কে মারবে তোকে, তখন আর উনি কোনো উত্তর দিতে পারেন না, কারণ ওই সময় উনি আসলে ওই ভয়ের যেই একটা চূড়ান্ত প্রভাব তার ভিতরে পড়েছিল ওটা থেকে তখনও বের হয়ে আসতে পারেন নাই। উনি তো কান্নাকাটি করছিলেন, জোরে জোরে নিঃশ্বাস নিতে ছিলেন আর কি ওই সময়। তো ওই দিন সকালবেলা রবিউল কিন্তু এসেছিল জামিল কাকার বাড়িতে তার খোঁজ খবর নিতে। তো রবিউল এসে দেখেন যে জামিল কাকা তখনও কিন্তু অজ্ঞান হয়ে পড়ে আছে। তো জামিল কাকার এমন অবস্থা কি করে হলো এটা জিজ্ঞেস করলো। তো উল্টো তখন এই জামিল কাকার মা রবিউলকে বললো কালকে তো তোরা দুজন একসাথে মেলায় গেছিলি, তাহলে একসাথে আসিস নাই কেন? তখন রবিউল ওই যে মেলায় যেটা হয়েছিল কিভাবে একে অপরের থেকে আলাদা হয়ে গেছে সেটা বলে। এরপর যখন ওই জামিল কাকা উনি যখন সেন্সে ফেরত আসেন, মানে তার যখন জ্ঞান ফেরে, এরপর থেকে ওনার ভিতরে পাগলামি শুরু হয়। পাগলের মতো ছুটাছুটি করার চেষ্টা করে, কেউ তাকে ধরে রাখতে পারছে না। একটা পর্যায়ে ওনার বাবা ওনাকে শক্ত করে ধরেন, তিনি উপরের দিকে আঙ্গুল দেখিয়ে বলেন যে ও আমাকে মেরে ফেলবে, ওকে তাড়িয়ে দাও, ও আমাকে মারতে আসছে, এরকম করে বলছিল আর কি। তো জামিল কাকার সব পাগলামি দেখে ওনার বাবা আর দেরি করেন নাই, দ্রুত এলাকার একজন নাম করা কবিরাজকে ডেকে আনেন। তো কবিরাজটির নাম সঙ্গত কারণে উল্লেখ করেন নাই। তো এলাকায় কবিরাজ হিসাবে ওনার নাকি বেশ ভালোই নাম ডাক আছে, বা এখনো উনি পরিচিত। তো তিনি কবিরাজি বিদ্যা জানলেও ওনার মূল পেশা ছিল আসলে ভ্যান চালানো, তাই উনি ভ্যান চালিয়ে ওনার জীবিকা নির্বাহ করতেন, আর পাশাপাশি কবিরাজি করতেন, তা দিয়ে সংসার চালাতেন। যাই হোক, কবিরাজ এসেছেন, তিনি এসে জামিল কাকাকে দেখেন, আর জামিল কাকার পাগলামি কিন্তু থামছে না। এরপর জামিল কাকাকে বিছানার উপর বসিয়ে কয়েকজন মিলে জামিল কাকাকে শক্ত করে ধরে রাখেন, তিন চারজন মিলেও এই কিশোর জামিল কাকাকে ধরে রাখতে পারছিল না। ওদিকে কবিরাজ তার মতো করে রিচুয়াল করতে থাকেন। কবিরাজ প্রথমে জামিলকার ভেতরে থাকা জিনটাকে হাজির করেন, এরপর জিজ্ঞেস করে তার নাম কি আর কোথা থেকে এসেছে। এসব জিজ্ঞেস করে সে কিছুই বলে না, চুপ করে বসে থাকে। এভাবে বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরেও কবিরাজ যখন দেখলেন কোনো কাজ হচ্ছে না, তখন তিনি একটি গ্লাসে পানি নিয়ে দোয়া দরুদ পরে ফু দিয়ে তাকে খেতে বললে, তখন সে কিছু বলে না, খায়ও না, শুধু মাথা নিচু করে বসে থাকে। এক পর্যায়ে কবিরাজ রেগে গিয়ে একটু পানি হাতে নিয়ে জামিল কাকার উপর ছিটিয়ে দিতেই ওনার ভেতর থাকা জিনটি ওরে মারে জ্বলে গেল, পুড়ে গেল বলে চিৎকার চেঁচামেচি শুরু করছে, আর বলছে যে আমারে মারিস না, মারিস না, আমি পানি খাচ্ছি। এই বলে সে পানি গ্লাস হাতে নিয়ে মুখে দিতেই জামিল কাকার মুখ বাঁকা হয়ে গেল, খুব বিকৃত হয়ে গেল অনেকটা, একবার ডান দিকে বাঁকা হয়, একটা আরেকবার বাম দিকে বাঁকা হয়, এরকম করে মনে হচ্ছে যে উনি নিজেই এটা করছেন, কিন্তু এটা অস্বাভাবিক, এটা আসলে কোনো মানুষ স্বাভাবিকভাবে এটা করতে পারে না। যাই হোক, ওদিকে কবিরাজ বলে, এই বল তুই কে আর কোথা থেকে এসেছিস আর কেনই বা এই ছেলের উপর ভর করেছিস। তখন জামিলকার ভেতরে থাকা ওই জিনটি আবার চুপ করে থাকে। তখন কবিরাজ আবারও ওই পানির গ্লাস হাতে নিয়ে ওখান থেকে পানি নিয়ে যেই না জামিল কাকার মুখের কাছে ধরেছে বা ছিটাতে যাবে, তখন আবার জামিল কাকার ভেতরে থাকা জিনটে বলে, আরে বলছি বলছি বলছি, এই বিষ দূরে রাখ আমার থেকে। তখন কবিরাজ বলে, ঠিক করে কথা বল, নাহলে কিন্তু এই বিষ তোকে খাওয়াবো, আর নাহলে কিন্তু বোতলে বন্দি করব। তখন জামিল কাকার ভেতর থেকে বলে ওঠে, আমার নাম শম্ভুনাথ ঠাকুর, আমি ওই চকলারুয়া খেজুর বাগানের কাছে তাল কাছে থাকি। তখন কবিরাজ জিজ্ঞেস করে, তা তুই থাকিস ভালো কথা, এই ছেলের উপর ভর করছিস কেন, আর এর উপর ভর করে তোর লাভটা কি? তখন জামিলকার ভেতরে থাকা ওই শম্ভুনাথ ঠাকুরটি বলে যে, লাভ লস আমি বুঝি না, আমার কাজই মানুষকে ভয় দেখানো, ওই মেলা থেকে একা একা খেজুর বাগানের দিকে যারাই আসে সুযোগ বুঝে আমি তাদেরকে ভয় দেখাই, তো মেলা তো শুরু হয়েছে মাত্র, এরপরেও যারা আসবে তাদেরকে আমি ভয় দেখাবো, আর বিভিন্ন সময় ওই দিক দিয়ে যারা আসে তাদেরকে আমি ভয় দেখাই, ভেবেছিলাম ওকে ওখানেই ভয় দেখাবো, কিন্তু সেখানে ওর থেকে একটু দূরেই লোকজন ছিল, তাই ওকে ভয় দেখাতে না পেরে ওর পিছনেই আর ওই জঙ্গলের কাছে এসে ওকে ভয় দেখাই, তারপরে কালভার্টের উপরে। এসব শোনার পর কবিরাজ তার গায়ে আবার একটু পানি ছিটিয়ে দেয়, তারপর ওই শম্ভুনাথ ঠাকুর জিনটি ব্যথায় চিৎকার করে ওঠে। তখন কবিরাজ বলে, তুই কি একে ছেড়ে যাবি নাকি বল, নাকি সব বিষ তোর গায়ে ঢেলে দেব। তখন ওই জিনটি বলে, আমি চলে যাচ্ছি, আমি তো খুব বড় ক্ষতি করি না, শুধু একটু ভয়ই দেখাই, আচ্ছা ভুল হয়েছে আমার, আমি চলে যাচ্ছি, আমাকে ছাড় এখন। তখন কবিরাজ বলে, আচ্ছা ঠিক আছে তুই চলে যা। এরপর শরীর একটা ঝাঁকি দিয়ে এই জামিল কাকা মাটিতে নেতিয়ে পড়েন, আর তখন মনে হলো একটা ঝড়ো বাতাস মনে হচ্ছে ওই বাড়ি থেকে বের হয়ে গেল, সবাই এটা ফিল করলেন। এরপর কবিরাজ জামিল কাকাকে কিছুটা পানি খাইয়ে দেন, ওই অজ্ঞান অবস্থায় মুখের মধ্যে একটু পানি ঢুকিয়ে দেন, এরপর আস্তে আস্তে জ্ঞানটা ফেরত আসে। তারপর জামিল কাকা আস্তে আস্তে সুস্থ হয়ে যান, আলহামদুলিল্লাহ এরপর থেকে ওনার সাথে আর কোনো সমস্যা হয়নি। আর ওই যে রবিউল, মানে রবিউল কাকা যিনি, উনি কিন্তু ওই জামিল কাকাকে পরে বলেছিলেন যে, তোকে খুঁজে না পেয়ে আমি ভেবেছিলাম তুই হয়তো বাড়ি চলে গেছিস, তাই আমি শাহিন ভাই আর ফিরোজ ভাই, এটা ওই এলাকার দুইজন ভাই আর কি, তো শাহিন ভাই ফিরোজ ভাইয়ের সাথে দেখা হয়, তারপর ওনাদের সাথে বাড়ি চলে আসছিলাম। এরপর ওই রবিউল কাকা, উনি তো জামিল কাকার মুখ থেকে সব কথা শুনেছেন যে রবিউল কাকার বেশে ওই শম্ভুনাথ ঠাকুর তাকে ভয় দেখিয়েছিল। তো যাই হোক, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে রাতের বেলা একা একা ফেরত আসা খুব সাহস না থাকলে আসলেই অনেক কঠিন, আর কিশোর বয়সে এটা তো আরো অনেক কঠিন। যাই হোক, আলহামদুলিল্লাহ জামিল চাচার সাথে বড় ধরনের কিছু হয়নি, আর ওই জিনটা কারো বড় ধরনের ক্ষতি করে না, জাস্ট খালি ভয়ই দেখায়। এরকম ভয় তো অনেকেই পেয়েছেন, তো সে ওই ভয় দেখানোর জন্য এসেছিল। এরপর সে আরো একটু বিরক্ত করার জন্য এই জামিল কাকার ভেতরে থেকে আরো ডিস্টার্ব করে যাচ্ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ জামিল কাকা সুস্থ হয়ে গেছেন, উনি এখনো ভালো আছেন, উনি ভালো থাকুন এই দোয়াই করি। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এপিসোডের একদম শেষ দিকে চলে এসেছি। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আর আপনাদের মধ্যে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আর আমাদের এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু আমাদের এই ভিডিও লিঙ্কটা আপনাদের আইডিতে শেয়ার করে দিতে পারেন। আমাদের এপিসোডটি কেমন লাগলো, কোন ঘটনা আপনাদের ভালো লেগেছে, এই বিষয়ে কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আমাদের গ্রুপ এবং পেজ, যেটি আপনাদের হল ওয়ার্ল্ড নামে, এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত তো আমাদেরকে জানাবেনই, সেই সাথে আমাদের এই পেজ এবং গ্রুপের লিঙ্কটাও কিন্তু আপনারা আপনাদের আইডিতে শেয়ার করতে পারেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আপনার দ্য হোল ওয়ার্ল্ড এট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHOWRWORLD আপনার দ্য হোল ওয়ার্ল্ড এট দ্য রেট জিমেইল ডট কম। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে দিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আরেকটি কথা বলতে চাই শেষ বেলায়। অনেকেই কিন্তু আমাকে বিভিন্নভাবে নক করেন, কেউ মেসেঞ্জারে, কেউ ইমেইলে, কেউ হোয়াটসঅ্যাপে। এই নক করার একটাই উদ্দেশ্য, বিভিন্ন ধরনের প্যারানর্মাল সমস্যা তাদের সাথে ঘটছে বা কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। আমার জানা যদি কোনো তান্ত্রিক কবিরাজ হুজুর থাকে, আমি যেন তাদেরকে সেই ঠিকানাটা দিই। আমরা বারবার বলেছি আমরা এই বিষয়ে সাহায্য করতে অপারক, এবং কেন অপারক আমি এটাও বলেছি। কারণ হচ্ছে যে কোন ব্যক্তি কোন পদ্ধতিতে এই টাইপের কাজ যারা করেন, কোন পদ্ধতিতে তারা চিকিৎসা করছেন এটা আমি জানি না। তারা জাদুবিদ্যা করেই চিকিৎসা করছেন কিনা এটা আমি জানি না। সুতরাং আমি এই বিষয়ে কোনো তথ্য দিতে অপারক, আর যদি জেনেও থাকি সাধারণত আমি এই বিষয়ে তথ্য দেই না। কারণ অনেক সময় অনেক ভালো মানুষের কাছেও মানুষ প্রতারিত হয়, যার কারণে আমি সবসময় বলি যে এই ধরনের দায় দায়িত্ব আমি এড়িয়ে চলি। আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো কোনো আলেমের কাছে গিয়ে শরিয়া সম্মতভাবে রুকিয়া করাবেন, এটাই আপনাদের জন্য আমার পরামর্শ। আর যারা এই ধরনের সমস্যায় যুক্ত আছেন, আমি তাদের জন্য শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি। এছাড়া অন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমার পক্ষ থেকে বা আপনাদের হরওয়াল পরিবারের পক্ষ থেকে করা সম্ভব নয়। এই জন্য আবারও অনুরোধ করছি, এই বিষয়ে আমাদেরকে কেউ নক দেবেন না, বিনীত অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের ওয়ার্ল্ডের সাথে রাখুন। আগামীকাল শুক্রবার ফ্রাইডে স্পেশাল এপিসোড হচ্ছে, চমৎকার দুটি ঘটনা ইনশাল্লাহ থাকছে। আপনাদের সকলের প্রিয় মাসিক ভাইয়ের একটি ঘটনা থাকছে, আর একজন ডাক্তারের ঘটনা থাকছে। তাহলে বুঝতেই পারছেন দারুণ হবে এপিসোডটা, আর শনিবার তো হরর নাইট এপিসোডটা ইনশাল্লাহ থাকবেই। আর কিশোরগঞ্জ ইনশাল্লাহ যাচ্ছি শুক্রবার, শুক্রবারের দিন বিকালে কিশোরগঞ্জে আমাদের লিসেনারদের সাথে দেখা হবে। আমাদের গ্রুপে এই বিষয়ে বিস্তারিত বলা আছে, আপনারা গ্রুপে নজর রাখতে পারেন, সেখান থেকে দেখে নিতে পারেন। কিশোরগঞ্জের যারা আছেন তাদের সাথে অল্প সময়ের জন্য একটি চা আড্ডা হতে পারে। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাই।